This track was downloaded from fusionbd.com.
কি মুনিয়া, আজ তোমার শরীর কেমন?
আমার শরীর আবার খারাপ হলো কখন?
এভাবে কথা বলছো কেন? তুমি তো কখনো এভাবে কথা বলতে না।
আমার কথা এখন আর তোমার ভালো লাগে না? না,
খারাপ লাগে না মুনিয়া, কিন্তু তোমার মধ্যে অনেক চেঞ্জ এসেছে।
এখন আমার কত চেঞ্জ তুমি দেখবা।
মুনিয়া, আবার কি হলো তোমার? আবার তোমার গলার স্বর বদলে গেছে।
এবার কুয়াশায় শুনলে রোমাঞ্চ করে। আজ রাত 11টার খবরে শুধুই এবিসি রেডিও।
স্বাগত সবাইকে এবিসি রেডিও FM 90.2 শুরু হয়ে গেছে কুয়াশার রাত। এবং সঙ্গে আছি আমি শারমিন, এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে চার রাত সবাইকে ঈদের শুভেচ্ছা। আর প্রতিবারের মতন যেমন থাকে, আজও কুয়াশা ঠিক তেমনই আছে। অর্থাৎ প্রথম ঘন্টায় চমৎকার একটি গল্প আছে। আজকের গল্পটি সম্পর্কে বলবার আগে জানিয়ে দিচ্ছি আমাকে SMS পাঠাতে হবে কোথায়। 2221 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। তাছাড়া আপনি লিখতে পারেন আর জে শারমিনের ফ্যান পেজে, আর জে SHARMIN এবং ABC রেডিও ফ্যান পেজে। এই ফাঁকে জানিয়ে দেব, ঈদ প্রায় এসেই গেল, অর্থাৎ আগামীকালকেই ঈদ। প্রচুর কেনাকাটায় চলছিল ছাড়ের ছড়াছড়ি। পোশাক আশাকের ছাড়ের পাশাপাশি এবার হাই স্পিড ওয়াইম্যাক্স গো ব্রডব্যান্ড উপভোগ করা যাবে 50% কম খরচে। এই সুবিধা পাওয়া যাবে নতুন সংযোগে প্রথম 2 মাসের বিল সাইকেলে। গো ব্রডব্যান্ড নিয়ে এসেছে অগ্নি সিস্টেম ও ADN টেলিকম লিমিটেড, যাতে পাবেন, যাতে থাকছে কনসিস্টেন্ট হাই স্পিড ইন্টারনেট পাওয়ার বাই গ্রামীণ ফোন। কেনার আগে আপনার এলাকায় কভারেজ আছে কিনা তা জেনে নিন আপনার কাছের গ্রামীণ ফোন সেন্টার থেকে, অথবা ভিজিট করুন www.gobroadband.com/BDA ঠিকানায়। তো কাজের খবর জানিয়ে দিলাম, এবার প্রস্তুত হন আজকে কুয়াশার গল্প শুনবার জন্য। আজকে আমাদের যে কাহিনীটি আছে সেটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মায়া, এবং পরে শোনাবে সেতু। কিন্তু গল্পে যাবার আগে আমি কয়েকজন বন্ধু SMS পাঠিয়েছে, আমি তাদেরকে SMS পড়ে দিচ্ছি। আজ শারমিন, হ্যালো শারমিন আপু, আমি এথিকা, তোমাকে ঈদের শুভেচ্ছা বাসাবো থেকে লিখেছে। অনেক ধন্যবাদ তোমাকে ঈদের শুভেচ্ছা। হাই, আমি আই এম ইয়োর ওল্ড ফ্রেন্ড, প্লিজ উইশ মি অ্যান্ড হ্যাপি চাঁদরাত। নবীলা খিলখেত থেকে, হ্যাপি চাঁদরাত নবীলা। মনির লিখেছে গাজীপুর থেকে, আপু বাঁধ মানে না মন, তাড়াতাড়ি শুরু করো। রিয়াদার ইমন লিখেছে ক্যান্টনমেন্ট থেকে, হাই আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক তোমাদেরকে, এবং যারা শুনছেন আমাকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। মাসুম লিখেছে নরসিংদীর শিবপুর থেকে, ঈদ মোবারক আপু, তোমার দাওয়াত রইল কিন্তু। অন্তুদেব সরি বুড়িঘাট থেকে লিখেছে, আই লাভ ইউ কুয়াশা, আমি যেদিন ফার্স্ট কুয়াশা শুনি ভয় পাই, ভূতের স্টোরি ছিল। জান্নাতুল কাদের লিখেছে, চাঁদ মুবারক, প্লিজ সে হ্যালো টু মাই ফ্রেন্ড জিসান অ্যান্ড সাজিদ, লাভ ইউ অ্যান্ড কুয়াশা টিম, হ্যাপি ঈদ মুবারক। আরো লিখেছে শাহিন কাপাসিয়া থেকে, হ্যালো শারমিন আপু, ঈদ মুবারক, আই লাভ কুয়াশা অ্যান্ড ABC রেডিও। আর অর্ণব লিখেছে শাহজাহানপুর থেকে, আপু আমাকে অ্যান্ড ABC রেডিও সবাইকে ঈদ মোবারক, স্পেশালি ইউ, লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ অর্ণব। আর মুন্না লিখেছে চিটাগাং থেকে, হাই আপু কেমন আছো, অ্যাডভান্স ঈদ মোবারক। তুমি আপু, তোমাকে আপুকে বুঝলাম না, কি শপিং করেছো? আচ্ছা আমি কি শপিং করছি, কিন্তু এমনভাবে লিখেছে যে আমি কাকে বলতে চাচ্ছি এরকম একটা কিছু বুঝেছি আমি। যাই হোক, অনেক কিছু, এখন এত সময় নিয়ে আর বলবার, অন্য সময় বলবো। রেডিও রেডিও আবার কিরকম নাম আছে, মিলন ইসলাম আদনান লিখেছেন কুয়াশা টিমকে ঈদ মোবারক। আর মান ফটিকছড়ি থেকে, শারমিন আপু আজকে আমি অনেক হ্যাপি, কেননা আজকে জিয়া সোহান রিমন মিনহাজ আমরা 5 জন একসাথে কুয়াশা শুনবো, চমৎকার, খুব মজার চান্দরাত আজকে তোমাদের একসঙ্গে সব বন্ধুরা আড্ডা মারছে এবং কুয়াশা শুনবে। তো ঠিক আছে, আমরা শুরু করে ফেলি আজকের গল্প, অর্থাৎ প্রথম ঘন্টায় যে গল্পটা শুনি আমরা, সেটা গল্পের নাম হচ্ছে মায়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা, এবং পরে শোনাবে সেতু। আমি সঙ্গেই আছি একেবারে রাত 2টো পর্যন্ত। আমাকে লিখতে পারেন বা লিখতে পারো যে কোনো মোবাইল থেকে 221 এই নাম্বারে। এখন প্রথম অংশ শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে পরের অংশে চলে যাবো।
বছর আগের কথা বলি, এখনো অল্প অল্প মনে পড়ে, সব ভুল হয়ে যায়। কি করে এলাম এখানে? বগুলা থেকে রাস্তা চলে গেল শিবরানীর দিকে, চললাম সে রাস্তা ধরেই। রাধুনি বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আজ তাও গেল। যা হোক, তাতে কোনো দুঃখ নেই, দুঃখ এই অবিচারে চাকরিটা গেল। ঘি আমি চুরি করিনি, কে করেছে আমি তাও জানি না, অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর হয়ে গেল, খিদেও বেশ পেয়েছে। জোয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকানে পর্যন্ত এসব অজপারাগায় চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটি পুকুর, স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম, জলে অনেক পানা শেওলা, সেগুলো সরিয়ে পরিষ্কার জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখের শেষ, গরমও বেশ পড়েছে, স্নান করে সত্যিই ভারী তৃপ্তি হলো। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে দিলাম, শরীর তো ঠান্ডা হলো কিন্তু পেট তো সমানে জ্বলছে। এ সময় কোনো বনের ফল নেই নাকি, চোখে তো পড়ে না, যেদিকেই যাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে গোসল করতে আসলো, আমাকে দেখে বলল, তা তোমার বাড়ি কোথায়? আমি বললাম, আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজে বেড়াচ্ছি, আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়, আপনি কি কোনো সন্ধান দিতে পারেন? বুড়ো লোকটি বলল,
বসো, নেই এনি সব ঠিক করে দিচ্ছি।
স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে ঢুকল, বলল, আমার নাম নিবারণ চক্রবর্তী, এ বাড়ি আমার, কিন্তু আমি এখানে থাকি নে, কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, স্বয়ং বাজারে ওদের বাসা, এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি, কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ির দেখাশুনো করি, ছেলেরা ম্যালেরিয়ার ভয় আসতে চায় না। মস্ত বাগান আছে বাড়ির পেছনে, তাতে সব রকম ফলের গাছ আছে, বারো ভূতে খায়, তুমি এখানে থাকবে? বললাম, থাকতে পারি। এই কাজ করতে? রাধুনির কাজ, যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাধো, দুজনে খাই, খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা যেন হঠাৎ ভারী খুশি হলো, আমার খাওয়ার ব্যবস্থা করে দিল তখনই। খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা তাকিয়া বালিশ দিয়ে বলল,
নাও বিশ্রাম করো।
পথ হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখলাম বেলা পড়ে এসেছে, রাঙা রোদ বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো, আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম, যেদিকেই চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল, কোনো লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক জায়গায় কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম, তার মধ্যে উঁকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে, আমাকে বলল,
তা চা করতে পারো, একটু চা করো তো, চিড়ে ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে।
সন্ধ্যার পর বলল,
ভাত চলিয়ে দাও, সরু আতপ চাল আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস।
জি আজ্ঞে।
তোমার জন্য ঝিঙের একটা তরকারি করে নিও, ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, রান্নাঘরে সর্বদা আলো জ্বেলে রাখবে।
তা তো রাখতেই হবে, অন্ধকারে কি আর রান্না করা যায়?
হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি।
মস্ত বড় বাড়ি, ওপরে নিচে বোধ হয় 14-15 ঘর, একখানা বারান্দা, দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক, রোয়াকের ওমুড়োয় 4-5 নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে ওই লম্বা রোয়াকের ও মুড়োয় গিয়ে আমাকে উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছনের দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভাবে আমি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম। বাবা, কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই, অনেক ঝিঙে ফলেছে দেখছি। বেছে বেছে ঝিঙে তুলতে লাগলাম, হঠাৎ আমার চোখ পড়ল একটা বৌমতো মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ ঘুমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে। দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম, তারপর পিছন ফিরে 7-8 কচি ঝিঙে তুলে নিয়ে চলে আসবার সময় একবার চেয়ে দেখলাম, দেখি বউটি তখনও ঝিঙে তুলছে। নিবারণ চক্রবর্তী বললেন,
ঝিঙে পেয়েছ?
আজ্ঞে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে। আরেকজনকে তুলছিল। নিবারণবাবু বিস্ময় সুরে বললেন, কোথায়? ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে।
পুলিশ লোক নাকি?
না, একটা বউ। নিবারণ চক্রবর্তীর মুখ কেমন যেন হয়ে গেল, বলল,
কোথায় বউ, চলো গিয়ে দেখি।
আমি তাকে সঙ্গে নিয়ে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই না। নিবারণবাবু বললেন,
কোথায় বউ কোথায়?
ওই তো ওখানে ছিল, ওই ঝোপটার কাছে।
সব চলো চলো, দিন দুপুরে বউ দেখলে আমি।
আমি একটু আশ্চর্য হলাম, যদি একজন পাড়া গায়ে বউ ঝি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে তবে তাতে এত খাপ্পা হবার কি আছে ভেবে পাই না। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে? রাত্রে খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললেন, বললেন,
আলু নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলু হাতে নিয়ে যেতে বলেছিলাম, মনে আছে? কেন তা যাওনি বলো?
আমি বুঝলাম না কি তাতে দোষ হল। বুড়োটা খিটখিটে ধরনের, বিনা আলোতে আমি যখন সব দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত, তখন আলো না নিয়ে কি দোষ করেছি আমি?
বুড়ো বলল, না না, সন্ধ্যার পর সর্বদা কাছে আলো রাখবে।
কেন?
তাই বলছি। তোমার বয়স কত?
26-27 হবে।
অনেক কম বয়স আমার চেয়ে, আমার এই 73। যা বলি কান পেতে শুনো।
আগে নিশ্চয়ই। রাত্রে শুয়ে আছি, উপরের ঘরে কিসের যেন ঘট ঘট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানির শব্দ, কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে, ভারী জিনিসপত্র সরাচ্ছে। ভাবলাম বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধ হয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাতে কি বাতিকগ্রস্ত মানুষের বাবা! সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বলল,
আমি?
হ্যাঁ, অনেক রাতে। আমাকে বললেই হতো, আমি গুছিয়ে দিতাম। চক্রবর্তী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেলেন। বেলা 9টার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম, খেয়ে দিয়ে পোঁচলা বেঁধে সে রওনা হলো কলকাতায়। যাবার সময় বারবার বলে গেল,
তা বাবা নিজের ঘরের লোকের মতো থেকো, পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোতো, আমার ঘাস জমি পড়ে আছে 3 বিঘে, বদ্রাসন হলো 1.5 বিঘের উপর, লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে, খাটো, তরকারি উৎপন্ন করো, খাও বেঁচো, তোমার নিজের বাড়ি ভাববে, ঠিক আছে? দেখাশোনা করো, থাকো, ভাবনা নেই। আর একটা কথা।
কি? চক্রবর্তী বুড়ো অকারণ সুর খাটো করে বলল,
কত লোকে ভাঙচি দেবে, কারো কথা শুনো না যেন, বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে, কোনো কথায় কান দেবে না, গাছের ফুল ফুলরে তুমিই খাবে, দুটো ঘর খোলা গেল তোমার জন্য।
বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে, এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই, বাড়িতে পাতকুয়ো, জলের কষ্ট নেই, শুকনো কাঠ যথেষ্ট, কাঠের কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়েছে বুড়ো, প্রায় আধ মনের মতো সরু আতপ চালও আছে, গাছ ভরা আম কাঁঠাল, এ যেন ভগবানের দান হঠাৎ করে আকাশ থেকে পড়ল। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে লাগলাম। বাপ রে, কি বন জঙ্গল গ্রামখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানার মধ্যে কি কোনো লোকের বাড়ি নেই? জঙ্গল ভেঙে সুরিপথ ধরে আধ মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো, সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভাত। আমাকে দেখে বলল,
বাড়ি কোথায়?
এখানে আছে নিবারণ চক্রবর্তীর বাড়ি।
নিবারণ চক্রবর্তী? কেন?
দেখাশোনা করি, কাল এসেছি।
ও বাড়িতে থাকতে পারবে না।
কেন?
এই বলে দিল, দেখে নিও কত লোক ও বাড়িতে আসলো কেন, ওরা নিজেরাই থাকতে পারে না, তাহলে অন্য লোক। ও বাড়ির ছেলে বউয়েরা কোশ্চিন কালেও ও বাড়িতে আসে না।
কেন?
তাও জানি না, ও ভয়ানক বাড়ি, তুমি বিদেশি লোক, খুব সাবধান।
আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, দূর থেকে জঙ্গলের মধ্যকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কিরকম যেন, ওটা যেন একটা জীবন্ত জীব, আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে, এমন কেন ওর চেহারা! লোকটা আমার মন খারাপ করার জন্য দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা। গায়ে পড়ে অত হিত করার দরকার কি ছিল বাপু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে,
অত লোকে ভাঙচুর দেবে, কারো কথা শুনো না জানো।
গাছপালার ফলফুলোরই গায়ে লোক চুরি করে খায় কিনা, বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যই ভয় দেখানো। যেমন ওই বউটি কাল সন্ধ্যাবেলা ঝিঙে চুরি করছিল, অনেকদিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনোই আসেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, ব্যাস মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম, এত বড় বাড়ির আমি মালিক, কারোর কিচ্ছু বলবার নেই আমাকে, যা খুশি করব। হঠাৎ ভয়ঙ্কর আশ্চর্য হলাম, দোতলার নালীর মুখ দিয়ে পড়তে লাগলো জল, যেমন উপরের বারান্দা থেকেও হাত পা ধুলে জল পড়ে, বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখন আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম, তখনও জল পড়ছে সমানে মোটা ধারায়। উপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি তো চক্রবর্তী মশাই নিয়ে গেছেন, সুতরাং দোতলায় যাবার কোনো উপায় নেই আমার। এই জল পড়ছে কোথা থেকে? মিনিট দশেক পরার পর জলের ধারা বন্ধ হলো। আমার মনে হলো চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিলেন উপরের বারান্দাতে, সে কলসি হয়তো উল্টে পড়ে গেছে, নিশ্চয়ই তাই, তাছাড়া জল আসবে কোত্থেকে? একটু পরে গিয়ে শুয়ে পড়লাম, আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে ঘুমে চোখ জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল, জানালা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায়, কি একটা সুন্দর গন্ধ আসছে, বেশ সুবাস ফুলে, কি ফুল! ঘুমের ঘরেই ভাবছি এমন কোনো গন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি, তড়াক করে লাফিয়ে উঠলাম। এ কি! জানালার সামনে গিয়ে দেখি একটি বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ, স্পষ্টই দেখেছি, ভুল হবার কথা নয়। আমি তক্ষুনি উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন, ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই এতক্ষণ। না, কোনো ফুলের সুবাস নয়, এ কিসের সুবাস আমার মাথায় আসছে না, কেমন যেন লাগছে, একরকম নেশার মতো। কেন আমি বাইরে এসেছি? ও, কে একটি বউ যেন রোয়াক বেয়ে এখানে কাকে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস। কিন্তু কোথাও নেই তো সে, গেল কোথায়? সে রাত্রে এই পর্যন্ত কতক্ষণ পর ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হলো সবই স্বপ্ন, মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম, বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি আবাদ করবো সেইটাই ভাবতে লাগলাম মনের মধ্যে। একটা অসুবিধা এখানে থাকবার, বড্ড নির্জন থাকতে হয়, কাছাকাছি যদি এক ঘর লোকও থাকতো তবে কষ্ট হতো না, কথা বলবার একটাও লোক নেই। সেদিন দুপুরে এক ঘটনা ঘটল, আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে উঠল, সে কি ভীষণ অট্ট হাসি, আমার গা যেন দোল দিয়ে উঠল সে হাসি শুনে। খিলখিল করে হাসি নয়, খলখল করে হাসি, আকাশ বাতাস থমথমে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে উপরের দিকে দেখি কিছুই না, নিচের জানালা যেমন বন্ধ উপরের ঘরের সারবন্দি জানালাও তেমনই বন্ধ। হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গেছে। ব্যাপার কি, কোনো বদমাইশ লোকের দল উপরে আড্ডা বেঁধেছে? উপরের সিঁড়ির মুখে দেখলাম দরজা তেমনই তালা ঝুলছে। আমার ভয় হয়নি, কেননা দিনের বেলা চারিদিকে সূর্যের আলো, এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম তবে বোধহয় ভয়ে অজ্ঞানী হয়ে যেতাম। চাবি দিয়ে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিলাম, প্রচুর ঝিঙে জঙ্গলে ফলেছে, যত ইচ্ছে তুলে নিয়ে খাও। আমারই বাড়ি আমারই ঝিঙে, মালিক হওয়ার যে একটা মাদকতা আছে তা কাল থেকে বুঝছি। আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম উপরের ঘরে কোনো শব্দ আসে কিনা শুনতে, সুচ পড়বার মতো শব্দও পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে, হাসছে। ঘুমের মধ্যে আমি ওদের কথাবার্তা যেন শুনছি, যেমন কোনো বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলা শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়। মনে সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল। এরপর নদিন আর কোনো কিছুই ঘটেনি। মানুষের মনের অভ্যাস, অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকে বোঝালাম ওসব কিছু না, কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনাও কানের ভুল, সবই ভুল। এই নদিনে আমার শরীর বেশ সেরে উঠল। খাই দাই আর শুধু ঘুমাই, কাজকর্ম কিছুই নেই, কেমন যেন একরকমের কুড়েমে পেয়ে বসেছে আমাকে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসি না, কিন্তু অনেকদিন ধরে অতিরিক্ত খাটনির ফলে কেমন একরকমের অবসাদ এসে গেছে, শুধু আরাম করতে ইচ্ছে হয়। নয় দিনের দিন বিকালবেলা মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা একটু পরিষ্কার করি, ঝিঙের লতাগুলো বাঁচি অবশ্য, ওখানে ঝালের চারা পুঁতব। আর একটা চালকুমড়োর এটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা কোদাল কাস্তে নিরেন সবই মজবুত। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, আধ ঘন্টাও হয়নি, হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে, নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হল, অনেকগুলো লোক, আন্দাজ জন পঞ্চাশেক, একসঙ্গে যেন হই হই করে উঠল। সব দরজা জানালা যেন একটা ঝড়ের ঝাপট লেগে একসঙ্গে খুলে গেল। বোন কাটা ফেলে আমি উপর দিকে চেয়ে দেখলাম, সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানালার কপাটা তো খুলেনি, যেমন ছিল তেমনই আছে, ব্যাপার কি? বাড়িটার রানী ক্ষেত্র রোগ আছে নাকি, মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন? এবার তো ভুল হবার কথা নয়, সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এই চিৎকার আমি শুনেছি এই মাত্র। এখন আবার চারিদিক নিঃশব্দ, কোনো দিকে কোনো শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে দৌড়ে গেলাম রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে এক ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে, এমন সময় কিসের শব্দে তন্দ্রা ছুটে গেল। চেয়ে দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে, তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ দেখতে একই রকম, একই লোক যেন পঞ্চাশটি হয়েছে, এইরকম মনে হয় প্রথমটা। বহু আয়নায় যেন একটাই মুখ দেখছি। কে যেন বলে উঠল, আমাদের মধ্যে আজ কে যেন এসেছে। একজন তার উত্তর দিল, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেকদিন থেকে, আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সে বাড়ির মধ্যে একটা লোক রয়েছে। সব মিথ্যে, কোথায় বাড়ি আমরা কেউ দেখিনি, তবে এসো আমরা নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতের নৃত্য, শুনেই এসেছিলাম এতদিন, এইবার স্বচক্ষে দেখলাম, সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নাচ শুরু করে দিল, আমার দেহের মধ্য দিয়ে এলো আর গেল তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার। আমার বিছানার বা আমার দেহের কোনো অংশ তারা স্পর্শও করল না, আমি যে সেখানে আছি তাও যেন তারা জানে না। ওদের হুঙ্কারে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হল তখন শেষ রাত্রে জ্যোৎস্না খোলা জানালা দিয়ে এসে বিছানায় পড়েছে, সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে। আমি আধো অচেতন ভাবে জানালার বাইরে জ্যোৎস্না মাখা গাছগুলোর দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি, সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনই বোধ করছি। তবে সে ভূতের নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দেয়ে পরম আরামে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি? তাই যদি হয়, তবে এই শেষ রাত্রের ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো? সেই বউটি যখন চলাফেরা করে তখন যেমন সুবাস ছড়ায় বাতাসে, সুবাসটা ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে, কোনো অজানা বুনো ফুলের সুবাস হয়তো। তেল কিনতে গিয়েছি দোকানে, দোকানি বলল,
কিরকম আছো বলে কিছু দেখেছো নাকি?
না।
শুনেছ কিছু?
না তো।
তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতের মন্ত্র?
তেল দাও, চলে যাই, ওসব বাজে কথা।
আচ্ছা, একটা মেয়েকে ওখানে কখনো দেখোনি? বহুমতো কোনো গন্ধ পাওনি?
কিসের গন্ধ?
কোনো ফুলের সুগন্ধ?
না তো।
খুব বেঁচে গিয়েছো তুমি, তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়। এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তে চাইতো না, তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের ওরকম হয়েছে পর্যন্ত, বাড়িতে ভূতের আড্ডা, ভূতের লোককে পাগল করে দেয়, ওদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন ভালো লাগে এ বাড়ি না খেয়ে না দিয়ে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্ত্রের জন্য, আমরা তো ও বাড়ির ত্রিসীমানায় যাইনি বাপু, মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের।
তেল নিয়ে চলে এলাম, ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ পর সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির সীমানায় পা না দিতেই আমারও মনে হলো, না সব ভুল, পরম সুখে আছি, এছেড়ে যাব কোথায়, বেশ আছি, খাসা আছি। সেই থেকে আজ 2 বছর পরে আছি এই বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাড়ি দেখাশোনা করি, বেগুন কলা বেচি, দিন রাত ওদের নাচ দেখি, ওদের মধ্যেই বাস করি, এক পা যায় না বাড়ি ছেড়ে।
চমৎকার গল্প শুনছিলাম কুয়াশার প্রথম ঘন্টায়, যে গল্পের নাম মায়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা এবং পড়ে শোনাচ্ছিল সেতু। খুব চমৎকার, আমি এত মন দিয়ে শুনছিলাম, আমি একেবারে খুব নিমগ্ন হয়ে গেছিলাম গল্পটার মধ্যে, দারুণ লেগেছে আমার গল্পটা, অনেকের কাছে ভালো লেগেছে, অনেকে লিখে পাঠিয়েছেন। তার মধ্যে ফার্স্ট হবে যিনি, তার নামটা বলছি এবং কেন ফার্স্ট হয়েছেন সেটাও বলছি, তার নাম হচ্ছে সোহান। সোহান লিখেছে গল্পটা দারুণ, খুব ভালো লাগছে শুনতে, এবং আমার মনে হয় সে বোধহয় 150-200টা SMS পাঠিয়েছে, সেই জন্য বলছি সে ফার্স্ট হয়েছে SMS পাঠানোর প্রতিযোগিতা। একটা কথা বলছে সোহান এবং আরো যারা আছে এরকম, একই SMS যদি একসাথে এরকম 100 বা 50-60টা পাঠাও তাহলে হবে কি, অন্যদের SMS কিন্তু তোমার SMS এর কারণে আমি পড়তে পারবো না। একই SMS তো পড়বার, এতবার পাঠাবার দরকার নেই, আমার চোখে যখন পড়েছে আমি নিশ্চয়ই পড়বো, একটা বা দুটো পাঠালেই যথেষ্ট। তোমার যদি কোনো কনফিউশন থাকে যে আমার একটা SMS হয়তো নাও যেতে পারে, তাহলে তুমি সেকেন্ডটা একই পাঠাতে পারো, কিন্তু একই SMS এতগুলো পাঠাবার বোধ হয় কোনো দরকার নেই। আচ্ছা, যারা লিখেছে, রাজকন্যা লিখেছে, রাজকন্যা কি রাজপ্রাসাদের সেই রাজকন্যা নাকি? ঠিক না, আজকে বোধ হয় অন্য রাজকন্যা। রাজকন্যা লিখেছে, ঈদ মোবারক, আপনি যান আজ, তোমাকে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড শান্তা শুনছি, ওকে হাই বলে দাও। হাই শান্তা, এবং রাজকন্যা শান্তা দুজনকে ঈদের শুভেচ্ছা। আকাশ লিখেছে, শারমিন আপু কুয়াশা অলওয়েজ রক্স, আর এগুলো কোথেকে ডাউনলোড করে শুনবো কি করে? তোমাকে যেটা করতে হবে, তোমাকে ABC রেডিও BD.FM এ লগ ইন করতে হবে প্রথমে, সেখানে সংগ্রহশালা বলে লেখা আছে, সেখানে গিয়ে ক্লিক করলে তুমি আমাদের সব আয়োজনের, রাতের আয়োজন বিশেষ করে, সেগুলো সব আছে সেখানে দেওয়া, তুমি সেখান থেকে কুয়াশার যে সব এপিসোড আছে তোমার যখন যেটা ইচ্ছে তুমি ডাউনলোড করে শুনতে পারো। ইলিয়াস লিখেছে পাহাড়তলি থেকে, ঈদ মোবারক, আমি তোমার নিউ ফ্রেন্ড, সো আমাকে ওয়েলকাম করো, ওয়েলকাম ইলিয়াস, এবং ঈদ মোবারক তোমাকেও। মিরহা লিখেছে চিটাগং থেকে, ঈদ মোবারক আপু, তোমাকে ঈদ মোবারক। জাকারিয়া তেঁতুলিয়া থেকে, হ্যালো আপু, হাউ আর ইউ, ঈদ মোবারক, ঈদ মোবারক। আচ্ছা, আমি সবাইকে একসঙ্গে ঈদ মোবারক দেব। রাকিব হোসেন হৃদয় লিখেছে গাজীপুর থেকে, ঈদ মোবারক শারমিন, ধন্যবাদ। সাগর লিখেছে ধানমন্ডি থেকে, সে ঈদ মোবারক জানিয়েছে। বিষ্ণু সেন বিজিবি বান্দরবান থেকে লিখেছে, আমি একটি মেয়েকে খুবই ভালোবাসতাম, তবে মেয়েটিকে আই লাভ ইউ বলতে পারিনি, সে মাঝে তার মাঝেই মেয়েটির বিয়ে হয়ে যায়, বাট আমি এখন আই লাভ ইউ বলতে পারি। ভালো কথা। চিঠি লিখেছে কল্যাণপুর থেকে, হাউ আর ইউ আপু, আমি তোমাকে শুনতে খুব ভালো লাগছে, বিসাইডস কুয়াশার স্টোরি গুলাও চরম, ইগনোপার, ধন্যবাদ। মাইস ভান্ডার রেদওয়ান লিখেছে, মে দিস ইয়ার ঈদ গিভস ইউ অল দ্য হ্যাপিনেস অ্যান্ড জয়। আচ্ছা, ঈদ মোবারক, অনেক ধন্যবাদ তোমাকে। মোমেন আল সুলতানা লিখেছেন সন্দীপ থেকে, হাই শামিন আপু, অ্যাডভান্স ঈদ মোবারক। তানবীর লিখেছে নিউজ কেটন থেকে, আজ ঈদময় কুয়াশা হবে, দারুণ, অনেক ধন্যবাদ। ইকবাল শেখ লিখেছে, আই লাভ সাবরিনা অ্যান্ড আই লাভ কুয়াশা। আলামিন ব্রাহ্মণবাড়িয়া থেকে, সেও ভালোবাসা জানিয়েছে, লিখেছে আপু আই লাভ ইউ, ঈদ মোবারক। মহিমা, হাই শামিন আপু, ঈদের শুভেচ্ছা জানিয়েছ, ধন্যবাদ। ঈদের হাওয়া লাগছে গায়ে, রমজান এবার নিবে বিদায়, নতুন দিনকে করো বরণ, রইল ঈদের নিমন্ত্রণ, নদীর তীরে সাদা বক, তোমাকে জানাই ঈদ মোবারক। এটার নাম পাঠাইনি, তাও ধন্যবাদ তোমাকে। আর জেমিও ঈদ মোবারক জানিয়েছ, আমি বরঞ্চ নামগুলি পড়ে দিই যারা শুধু ঈদ মোবারক লিখেছে। সামিহা মগবাজার থেকে, ভালোবাসার কথা জানিয়েছ আমাকে আর ঈদ মোবারক জানিয়েছ। সুহান ঢাকা থেকে, নাইস স্টোরি আপু, খুব ভালো লাগছে। সানিয়াত কাইসার জাহানপুর, হ্যালো শারমিন আপু, কেমন আছো, তোমাকে ঈদ মোবারক। রাকিব হোসেন হৃদয় গাজীপুর থেকে, সেও আমাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে। কুয়াশা কামরুল, বিজিবি কক্সবাজার, শারমিন আপু ঈদ মোবারক, আপনি বিপিকে বকা দেন কেন, বিপি খুব দুষ্টুমি করে সে কারণে বকা দিই। হৃদয় প্লাস আরিফুল ক্যান্টনমেন্ট থেকে, আপু আপনার ভয়েসটা অবসম, অনেক ধন্যবাদ হৃদয় এবং আরিফুল। অন্তু দেব বুড়িঘাট থেকে, পুরোটা আসেনি অন্তুদেব, আমার মনে হয় তুমি আরেকটা পাঠিয়েছো বড় করে, আমি সেটা পড়ে দিচ্ছি। মোহাম্মদ উজ্জ্বল হোসেন সিংগাই মানিকগঞ্জ থেকে লিখেছে, হ্যালো শামিন আপু, আপনি কেমন আছেন, আপনাকে ঈদ মোবারক, স্টোরিটা শুনতে আমার খুব ভালো লাগছে, আর তোমাকে ঈদ মোবারক, অনেক ধন্যবাদ। জিঙ্কুল জিঙ্কুক, এটা কি নাম, হোলি ক্রস কলেজ থেকে, শামিন আপু তোমাকে অনেক গুলা ঈদ মোবারক। আচ্ছা, অনন্যা ঈদ মোবারক আপু, আর এবিসি রেডিওকে ঈদ মোবারক, তোমার দিনটা সুন্দর কাটুক তোমারও। আর লোকমান মানিকছড়ি থেকে, হাই শামিন আপু, চাঁদ মোবারক, চাঁদ মোবারক, আচ্ছা তোমাকে চাঁদ মোবারক, খুব ভালো লাগলো লেখাটা পড়ে, চাঁদ মোবারক কথাটা কেউ বলে না আজকাল, সবাই ঈদ মোবারক বলে ঈদের আগের দিন থেকে। আচ্ছা, তারপরে কে রাহুল হাতিয়া নোয়াখালী থেকে, আপু ঈদ মোবারক, একা রুমে শুনছি, কেউ নেই আমার বাড়িতে, আমরা আমি বাড়িতে যাইনি, ভয় পাবো মনে হয়, তা তো কিছুটা পাবেই, ইতিমধ্যে পেয়েও গেছে বোধ হয়। থুইচিং মার্মা কাপ্তাই থেকে লিখেছে, আপু ঈদ মোবারক, কেমন আছেন, অনেকদিন পর কুয়াশা শুনছি, অনেক ভয় পাচ্ছি। সামিহা সুপ্তা চিটাগং থেকে, আপনি জানো আমার এই ধরনের গল্প বেশ ভালো লাগে, থ্যাংকস আপু, ঈদ মোবারক। ওকে, রামপুরা থেকে রাকিব, আপু ঈদ মোবারক, তুমি আমার SMS পড়ো না, এই তো পড়ে দিলাম। আর কি সুহান, তুমি এতগুলি পাঠিয়েছ একই লেখা, অন্যদেরটা খুঁজতে আমার কষ্ট হচ্ছে রীতিমতো। আব্দুল্লাল মামুন ফ্রম কুমিল্লা, কেটা সেনানি সেনানি বাস কুমিল্লা, কুমিল্লা থেকে লিখেছে, শামিন আপু হাউ আর ইউ, আই এম ফাইন, আর লিখেছে ঈদ মোবারক, আই লাভ ইউ, আই লাভ কুয়াশা, আই লিসন কুয়াশা রেগুলারলি। ওকে, অনেক ধন্যবাদ তোমাকে। আর লিখেছে মোমেনা সুলতানা সন্দীপ থেকে, সে লিখেছে, আই রিড ইন ক্লাস 9, গল্পটা শুনতে অনেক ভালো লাগছে, মেনি মেনি থ্যাংকস ABC টিম এবং শারমিন আপু আপনাকে, অনেক ধন্যবাদ তোমাকে। রহিম লিখেছে, আমি আজ স্বপ্নে দেখি, একটা পচা কথা লিখেছে মেসিকে নিয়ে, এটা লেখাটা একদম ঠিক না, মেসি সত্যি খুব দুর্দান্ত প্লেয়ার এবং আমার খুবই, আমি আর্জেন্টিনার সাপোর্টার না হলে আমি মেসির কিন্তু খুব ভক্ত। আচ্ছা, হৃদয় আরিফুল আবারও লিখেছ, মৌসুমি শাখারি বাজার থেকে লিখেছে, হ্যালো শেরমিন আপু, তোমাকে আর কুয়াশার পুরো টিমকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ মৌসুমি। অন্তু দেব, এই যে পেলাম, বুড়িঘাট থেকে লিখেছে, আমি ক্লাস 9 পড়ি, আমার এক বন্ধু বলল দোষ কুয়াশা শুনবি, আমি বললাম কি বার, ও বলল সোমবার 11:20, নাম জহির। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাদের দুজনকেই। সামিহা মগবাজার থেকে, হাই আপু, আই লাভ কুয়াশা, তুমি কি মেহেদি দিয়েছো? হ্যাঁ আমি মেহেদি দিয়েছি, স্টোরিটা খুব জোশ হচ্ছে, অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে আমরা ছোট্ট বিরতি নেব, কিন্তু তার আগে আরো কয়েকটা এস এম এস আছে, সেগুলো পড়ে দিচ্ছি। বিরতির আগে আরো কয়েকটা এস এম এস পড়ে নেই, পরে আর সময় হবে না 12টার খবরের পর। আচ্ছা, মিস্টার ফয়েজ লিখেছেন কক্সবাজার থেকে, শারমিন আপু অ্যান্ড এবিসি আর পুরো পরিবারকে জানাচ্ছি ঈদ মোবারক। এবিসি পরিবারের পক্ষ থেকে আমিও আপনাদের আপনাকে জানাচ্ছি ঈদ মোবারক। সুহান আবারও লিখেছে, নাইস স্টোরি, ভালো লাগছে, তবে পড়েছি একবার, আরো কতবার পড়তে হবে জানি না। আর লিখেছে, আমি কোকোয়াং মার্মা কাপ্তাই থেকে, খুব ভয় পাচ্ছি আপু ঈদ মোবারক, আপনার ভয়েসটা আমার দিদির মতো শুনতে, অনেক ধন্যবাদ। আর ঠিক আছে, সময় হয়ে গেছে, আর এখন আর এস এম এস পড়তে পারবো না, 12টার খবরের পর ফিরে যদি কিছুটা সময় হাতে থাকে তাহলে এস এম এস গুলো পড়ে দেবো। আর সঙ্গেই থাকুন, আর আমাকে লিখে পাঠান যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বার, আর দেশের ফ্যান পেজ এবং সিলেটের ফ্যান পেজ আছে। চলে যাবো রাত 12টার খবর শুনতে, তারপর আবার ফিরছি শামিন। এবিসি রেডিও এফএম 89.2 সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, আমি শামিন। শুরু হয়ে গেছে ঈদের প্রহর, অর্থাৎ 12টা বেজে গেছে, সুতরাং আজ ঈদ, কাল আজ ঈদের দিন, সবার আনন্দে কাটুক সেই কামনা করছি। আর চলে যাব আজকে কুয়াশার মূল কাহিনীতে। এখন আজকে গল্পটি, মূল কাহিনীটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে শেগুফতা আবিদ শাড়ি, নাট্যরূপ দিয়েছেন তিনি এবং নাট্য অভিনয়াংশ পরিচালনা করেছেন একই ব্যক্তি। আমরা শুরু করে ফেলি গল্প, কিন্তু তার আগে একজন এস এম এস পড়তে হচ্ছে, শুধু তার এস এম এসটা পড়ে চলে আসি, বাকি যেটা পরে পড়বো। রাজপুত্র চট্টগ্রাম থেকে লিখেছে, হাই আপু, আমি তোমার নিউ ফ্রেন্ড, আমি গত সপ্তাহে তোমার দুটো এস এম এস পাঠিয়েছি কিন্তু তুমি পড়ো নাই, তাই আমার মনটা খুব খারাপ। আজকের দিনে মন খারাপ করে থাকুন, আজকে হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের দিন, আজকে ঈদের দিন। তো ঠিক আছে, আজকে কুয়াশার মূল কাহিনী শুনবো, এখন চলে যাচ্ছি মূল কাহিনীতে। এই পর্বটা প্রথম পর্ব শুনবো, এখন প্রথম পর্ব শুনবার পর ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে পরের পর্ব শুনবো। সঙ্গেই থাকবে আমাকে লিখে পাঠাবার ঠিকানা, যেখানে মোবাইল থেকে 2221, আর দিশামিনের ফ্যান পেজ আছে, আর সঙ্গে আছে রেডিও ফ্যান পেজ। একজন মানুষ আরেকজন মানুষের মনের কথা কি জানতে পারে? পারে না। জানতে পারলে কত কি না হতো, হয়তো পৃথিবীর চেহারাটাই পাল্টে যেত, হয়তো পৃথিবীটা হয়ে উঠত স্বর্গের চেয়েও বেশি সুন্দর, অথবা নরকের থেকেও নিকৃষ্টতম। অন্যের মনের কথা জেনে কারোর কৌতূহল মিটতে পারে, সেটা এক ধরনের সুখ। কিন্তু এমনও হতে পারে কোনো কোনো মানুষের বাইরের যে আবরণ, সেই আবরণে যে স্বস্তি লুকিয়ে আছে, তা হয়তো তার মনের ভেতরকার কলুষতাকে নষ্ট করে দিতে পারে। যে সত্য হয়তো অন্যের কাছে কাম্য না, সেই সত্য হয়তো পাল্টে দিতে পারে তার আশেপাশের সবার জীবন। তার থেকে বরং অন্যের মনের কথা না জানাই ভালো, তাই নয় কি? অনেকে বলে পৃথিবীতে জানার নাকি কোনো শেষ নেই, আর জানার থেকে আনন্দদায়ক আর কিছু হতেই পারে না। এটা কিন্তু সবসময়ের জন্য সত্যি নয়। আমাদের চারপাশে এমন অনেক ঘটনা আছে যা কঠিনতম কোনো সত্যের সাক্ষী, আর সেইসব ঘটনার সাথে কোনোভাবে জড়িয়ে গেলে মনে হয় যদি না জানতাম তবে কতই না ভালো হতো, জীবনটাই অন্যরকম হতে পারত। কিন্তু কৌতূহলী মানুষের মন সব জানতে চায়, জানতে চায় প্রতিটা ঘটনার পেছনে কি লুকিয়ে আছে। তারা বুঝতে চায় না জানার দায় কতখানি, কিন্তু যারা কোনো কঠিন সত্যের সাক্ষী হয়ে যায় তাদের বয়ে বেড়াতে হয় জীবন ভর নিরন্তর যন্ত্রণা। তেমনি এক যন্ত্রণাদায়ক কাহিনী শোনা যায়, আপনি প্রস্তুত তো সেই যন্ত্রণার ভাগিদার হতে?
কিনবো যখন তখন নতুন কোনো জিনিস কিনবো, পুরাতন জিনিস কিনে কি লাভ?
মুনিয়া, বুঝতে চেষ্টা করো, আমার কাছে এখন অত টাকা নেই যে নতুনটা কিনবো,
এদিকে যেটা কিনতে চাচ্ছি সেটা এখন না কিনলে অন্য কারোর কাছে বিক্রি করে দেবে, তখন আবার ডাবল দাম দিয়ে কিনতে হবে।
আমি কিচ্ছু জানি না, কিনলে নতুনটা কিনে দিবা ব্যাস, না হলে কেনারই দরকার নেই।
আহা, রাগ করছো কেন? তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ, একবার দেখো তো অন্তত। আমি কথা দিচ্ছি, যদি তোমার পছন্দ না হয় তাহলে ওটা বাদ, আই প্রমিস।
কথা দিলে তো?
আরে হ্যাঁ বাবা, কথা দিলাম।
কখন যেতে হবে তাহলে বলো।
যেতে হবে না, ওরাই দিয়ে যাবে।
মানে তার মানে তুমি ঘড়ি নিয়েছো যে ওটা এখানেই থেকে যাচ্ছে? তোমার কথাবার্তা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না, তুমি আসলে চাচ্ছটা কি?
আমি ঠিক সেটাই চাই যেটা তুমি চাও, তুমি জানো না সেটা, তুমি বোঝো না।
আমি অত কিছু জানি না, আমি কোনো পুরনো আয়না কিনবো না ব্যাস।
ওরা নিয়ে আসছে, তুমি একবার দেখো, যদি পছন্দ না হয় আবার ফেরত পাঠিয়ে দেবো, ঠিক আছে?
নাহিদ মুনিয়ার ছোট্ট একটা সংসার, খুব একটা সচ্ছলতা নেই সেখানে, কিন্তু আছে অধীর সুখ। নুন আনতে পান্তা ফুরালেও সুখের শেষ নেই সে সংসারে। মাত্র দুই বছরের সংসারে একটু একটু করে সবই গুছিয়ে নিয়েছে তারা। শুরুতে নিত্য ব্যবহারের জিনিসপত্রগুলো সময় বুঝে কিনে ফেলেছি, একটা খাট, চুলা, রান্নার জিনিসপত্র, টুকটাক বাসন কোসন এইসব আর কি। তারপর আস্তে আস্তে একটা আলমারি, বসার ঘরের জন্য চারটা চেয়ার, ছোট্ট একটা টেবিল, এখন শুধু বাকি একটা ড্রেসিং টেবিল। কিন্তু একটা ছোটোখাটো অল্প ডিজাইনের কম দামে একটা ড্রেসিং টেবিল কেনার ক্ষমতা ঠিক এই মুহূর্তে নাহিদের নেই। সামান্য বেতনের চাকরিটাতে হচ্ছে না, সামনে একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে হবে। কিন্তু মুনিয়াকে ছোট আয়নাতে মুখ দেখে সাজতে তার একদম ভালো লাগে না, তাই ড্রেসিং টেবিলের ভূত মুনিয়ার মাথায় সেই ঢুকিয়েছে। কিন্তু এখন বলে পরিচিত এক দোকানে পুরনো মডেলের একটা আয়না দেখেছে, খুবই সুন্দর আয়নার ফ্রেমটা, এমন জিনিস সচরাচর দেখাই যায় না, আর দামও খুবই কম। এত কম দামে এত সুন্দর জিনিস পেয়ে যাবে নাহি ভাবতেই পারেনি, কিন্তু রাজি হচ্ছে না মুনিয়া। সেকেন্ড হ্যান্ড জিনিসে তার খুবই আপত্তি আছে, তবে শেষমেশ আয়নাকে দেখে মুনিয়াও রাজি না হয়ে পারল না। এখন তাদের ঘরটাতে আর কোনো অপরিপূর্ণতা থাকল না, আয়নাটা যেন তাদের অসচ্ছলতা মুছে দিয়ে অমিয় হয়ে উঠল ঠিক তাদের সম্পর্কের মতো।
যাই বলো, আয়নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, বেশ লম্বা আছে, এখন আমার শাড়ি পরতেও সুবিধা হয়, আর নিচের দিকটাতে ছোট্ট দুটি ড্রয়ার, খুবই ভালো হয়েছে তাই না?
এই তো বুঝলে তাহলে, আমি তো জানতাম তোমার পছন্দ হবে, কিন্তু তুমি তো আমার কথা শুনতে চাইছিলে না। আমি তো তোমার টেস্ট সম্পর্কে জানি না কি, হাজার হলেও তোমার ফার্স্ট চয়েস তো আমি, কি বলো?
যাই বলো, আমার আয়না তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাকে অনেক থ্যাঙ্কস। নাহি
শুধু থ্যাঙ্কস দিলে হবে না, এখন থেকে সব সময় আয়নার সামনেই থাকবে, শুধু ঘর না সাজিয়ে নিজেও সাজবে, সব সময় সেজে।
This track was downloaded from fusionbd.com.
বুঝে থাকবে, আমি খাটাখাটি করে বাসায় ফিরে আসব, এসে দেখব আমার মুনিয়া কত সুন্দর করে সেজে আমার জন্য অপেক্ষা করছে, শুধু আমার জন্য, কি ঠিক আছে তো?
আচ্ছা ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো, আবার অনেক সকালে উঠে কাজে বের হতে হবে, সারাদিন কি বিশ্রামের জন্য একটা মিনিটও সময় পাও না?
আমাকে যে ঘুম পাড়াচ্ছ, নিজে ঘুমাবে না? পরিশ্রম কি তুমি কিছু কম করো?
তুমি ঘুমাও, আমি চুলে একটু তেল দিয়ে চুল বেঁধে আসছি, জানোই তো তেল না দিলে আবার মাথা ঠিক থাকে না, মাথা ব্যথা করে, তুমি ঘুমাও না, আমি আসছি একটু পরেই।
তাড়াতাড়ি এসো কিন্তু, আমি ঘুমালাম।
নাহিদ ঘুমিয়ে যায়, মুনিয়া আয়নার সামনে বসে বসে চুলে তেল দেয়, অনেকক্ষণ সময় নিয়ে চুল আঁচড়ে আঁচড়ে লম্বা একটা বেরি করে। অন্যদিনের থেকে একটু বেশি যেন সময় লাগছে তার আজকে চুল বাঁধতে, আয়নার সামনে থেকে যেন উঠতেই ইচ্ছে করছে না। মুনিয়া নিজেই ভাবে, এত সুন্দর আয়নার সামনে থেকে কি উঠতে ইচ্ছে করে? মনে হয় সারাক্ষণ শুধু নিজেকে দেখি আর দেখি। এমনিতে বেশ মিষ্টি চেহারা মুনিয়ার, কিন্তু ইদানিং যেন তাকে আরো সুন্দর লাগে। এই আয়নাটা বাসায় আসার পর থেকেই মুনিয়া যেন আরো মোহনীয় হয়ে উঠেছে, মনে মনে হাসি মুনিয়া। আয়নার সৌন্দর্যটাই কি মুনিয়ার মাঝে প্রতিবিম্বিত হচ্ছে? এইসব কথা ভাবতে ভাবতে মুনিয়া অনেকক্ষণ কাটিয়ে দেয়, আয়নার ওপর থেকে তার যেন চোখই সরছিল না। হঠাৎ আয়নার ভিতরে কিছু যেন দেখতে পায় মুনিয়া। মুনিয়ার পেছনে ওদের শোবার ঘরের জানালা, সেই জানালাটা খোলা। অফুরন্ত হাওয়া বইছে সে জানালা দিয়ে। ঠিক সেই জানালার পেছনে আরেকটা বাড়ির জানালা। ওই জানালা দিয়ে দেখা যাচ্ছে একটা লোক একটা মেয়েকে মারছে, খুব মারছে। মেয়েটা তার হাত থেকে বাঁচবার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। সে একই ভাবে চিৎকার করেই যাচ্ছে কিন্তু পারছে না।
এভাবে ডাকাডাকি করছো কেন, কি সমস্যা?
দেখো দেখো আমাদের আমাদের পাশে পাশে একটা মেয়েকে ধরে খুব মারছে, মনে হয় হাত পেয়ে পাই। চলো চলো
ব্যাপার, আমরা প্রতিবেশী, আমাদের কিছু বলাটা কি ঠিক হবে?
তুমি কেন বুঝতে পারছো না? তুমি আগে চলো তো, চলো। দেখতে পাচ্ছ না জানালা কি কি ব্যাপার?
আয়না দিয়ে স্পষ্ট দেখলে ভালো তো। ওরে পাগলি রে, আয়না দিয়ে কি স্পষ্ট দেখা যায় নাকি? আয়না দিয়ে তো প্রতিবিম্ব দেখা যায়, শুধুই প্রতিবিম্ব।
কিন্তু আয়নার বিপরীতে যা হচ্ছে, আয়না তো সেটারই প্রতিফলন ঘটবে, তাই না? আমি তো বলছি যে আমি স্পষ্ট দেখলাম ওই জানালায় ওরা ছিল। আমার কথা বিশ্বাস করো, এখন জানালা আটকে দিয়েছে, মানে নিশ্চয়ই মেয়েটাকে এত করে মেরে ফেলেছে।
দেখো মুনিয়া, যতদূর আমার ধারণা এই বাসায় এখনো কোনো ভাড়াতিয়া আসেনি, আর তোমার মনে যদি তারপরও কোনো সংশয় থাকে তাহলে আমি কাল ওই বাসার দারোয়ানের কাছে শুনে তোমাকে জানাবো, ঠিক আছে? এখন ঘুমাবে, চলো।
অনেক কষ্টে মুনিয়াকে শান্ত করে ঘুম পাড়ায় নাহি। কি দেখতে কি দেখেছে তা কে জানে, চিন্তায় পড়ে যায় নাহি। নাকি সত্যি বাড়িতে কেউ আছে? কোন স্বামী তার স্ত্রীর ওপর এমন নির্যাতন করছে? ভেতরে ভেতরে টেনশন হলেও মুনিয়ার সামনে প্রকাশ করে নাহি। এমনিতেই অনেক নার্ভাস ধরনের মানুষ মুনিয়া, আরো নার্ভাস হয়ে যাবে। সকালে সত্যি খোঁজ নিতে হবে ওই বাসায়। নাহিদ প্রথম খোঁজ নিয়ে দেখে সত্যি ওই বাসায় কোনো নতুন ভাড়াটি আসেনি। তবে মুনিয়া কি দেখল, নিশ্চয়ই সারাদিন বাসায় বসে আজগুলো সব গল্পের বই পড়ে মাথা খারাপ হয়ে গেছে মুনিয়া। এটা সত্যিই পাগলি, এখনো ছেলে মানুষে যায়নি ওর মধ্যে থেকে। বাসায় গিয়ে মুনিয়াকে খুব সুন্দর করে বুঝিয়ে সুঝিয়ে জানালাটা বন্ধ করে দিয়ে অফিসে চলে যায় নাহিদ। মুনিয়াও ভাবে কাল রাতে হয়তো সে ঠিকই ভুল কিছু দেখেছে, হয়তো বা কিছুই দেখেনি, সবই তার মনের ভুল। তাই সকাল থেকেই অনেকটা স্বাভাবিক মুনিয়া রাতের ঘটনাটাকে একটা দুর্ঘটনা হিসেবে দেখেই ভুলে যায়। রাতে নাহিদ ফেরার পর দুজনে মিলে খেয়ে ঘুমোতে চলে যায়। ঘুমের মাঝে হঠাৎ মুনিয়ার ঘুম ভেঙে যায় আচমকা একটা শব্দে। জানালায় কেউ আছে, কেউ খুব জোরে জোরে ধাক্কাচ্ছে জানালাটা।
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এত উপরে জানালার বাইরে এসে জানালা কে ধাক্কা দেবে?
আরে বাবা, হে দিচ্ছে তো।
মুনিয়া শোনো, তোমার সত্যি মাথা খারাপ হয়ে গেছে। সারাদিন যত সব আজগুবি গল্পের বই পড়ো আর রাতের বেলায় সেই সব মাথার মধ্যে ঘোরে, আর তুমি আমার মাথা খারাপ করো।
আরে আমার মাথা খারাপ হয়নি, জানালা ধাক্কানোর শব্দ কি তুমি শুনতে পাচ্ছো না? আমি তো স্পষ্ট। কি ব্যাপার কি ব্যাপার, কোথায় গেল শব্দটা, কোথায় গেল?
দেখলে, আমি বলেছিলাম না তোমার মাথা খারাপ হয়ে গেছে?
একটু আগেও তো ছিল শব্দটা। হঠাৎ কোথায় গেল? তুমি এতক্ষণ কোনো শব্দ শোনোনি?
না মুনিয়া, আমি কোনো শব্দ শুনিনি, তুমিও কোনো শব্দ শোনোনি। আসলে কোনো শব্দই ছিল না, কারণ এত ওপরে কেউ উঠতেও পারবে না, আর জানালার কার্নিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ জানালা ধাক্কা দেও না।
কিন্তু কিন্তু
কোনো কিন্তু নেই। কাল থেকে আর এসব ছাইপাশ বই পড়বে না, তোমার হ্যালুসিনেশন হচ্ছে ওগুলো পড়ে, তুমি বুঝতে পারছো না?
আচ্ছা ঠিক আছে, আর পড়বো না।
এই তো লক্ষ্মী মেয়ে, এবার ঘুমিয়ে পড়ো। দেখি দেখি আমি একটু মাথাটা নেড়ে দেই। আরে আজকে তুমি তেল দাওনি, এই জন্যই তো এত কিছু।
দিতে না ইচ্ছে করছিল না, খুব আলসেমি লাগছিল।
আচ্ছা দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি।
না না তোমার দিতে হবে না, এমনিতেই সারাদিন কত খাটনি করো, আবার বাড়ি ফিরলে আমি জ্বালাই, এখন আবার এত রাতে আমার মাথায় তেল দিয়ে দিতে হবে না।
ভান করো না তো, একদিন তোমার মাথায় তেল দিয়ে দিলে আমার এমন কোনো পরিশ্রম হয়ে যাবে না, এখন থেকে আমার কোনো কথার অবাধ্য হবে না, ঠিক আছে?
ওকে ঠিক আছে।
পরদিন আবার নিয়ম মতো তাদের সকাল শুরু হয়। নিয়ম মতো দিন শেষও হয়ে আসে। বাসার সব কাজ গুছিয়ে মুনিয়া নাহিদের জন্য অপেক্ষা করে। মুনিয়ার ভেতর ভেতর খুব অপরাধ বোধ হয়। নাহিদ সারাদিন কত হাড় ভাঙা পরিশ্রম করে বাসায় আসে, কিন্তু বাসায় এসেও শান্তি পায় না। দুই দিন ধরে মুনিয়া যে কি শুরু করেছে, তবু নাহিদের সহ্য শক্তি অবাক করার মতো। এত কিছুর পরও কোনো উচ্চবাচ্য করে না। মুনিয়া ঠিক করে আজ থেকে আর কোনো পাগলামি করবে না, সব আগের মতো স্বাভাবিক করে দেবে, নাহিদের মনের মতো করে সাজবে। সে আর শোবার ঘরে ঢুকে জানালা খুলে দেয়। পাশের বাসার জানালা তাকে আর ভাবায় না। তারপর মুনিয়া এসে বসে আয়নার সামনে, আবারও মুগ্ধ হয় নিজের রূপে। আরো সুন্দর দেখাতে হবে আত্মাকে, যেন নাহিদ আবারও তাকে নতুন রূপে আবিষ্কার করে। আয়নায় অপলক তাকিয়ে থাকে মুনিয়া, আচমকা একটা ঝিলিক খেলে যায় আয়নায়। আয়নায় মুনিয়ার মুখের পাশাপাশি ভেসে ওঠে আরেকটা মুখ, আরেকটা অবয়ব। এ তো মুনিয়ার প্রতিবিম্ব না, এ অন্য কেউ। আবারও কাঁদতে শুরু করে মুনিয়া। প্রতিবিম্বটা এগিয়ে আসতে থাকে, মুনিয়ার কাছাকাছি চলে আসে, তারপর কাছাকাছি এসে থেমে যায়। মুনিয়ার সামনে যেন কোনো আয়নায় দাঁড়িয়ে আছে একটি অন্য মেয়ের পূর্ণ অবয়ব। ধীরে ধীরে সেই মেয়েটি মিলন হয়ে যেতে থাকে মুনিয়ার মেয়ে। দাঁড়িয়ে থাকে শুধুমাত্র একটি অবয়ব, সেটি মুনিয়া।
মুনিয়া, এই মুনিয়া, মুনিয়া কি ব্যাপার, বাসা নেই নাকি? মুনিয়া দরজা খোলো, কি হয়েছে তোমার? এই মুনিয়া, মুনিয়া, সর্বনাশ! মুনিয়া কি হয়েছে তোমার? কি হলো আমার মুনিয়া, এভাবে বেহুশ হয়ে পড়ে আছে কেন? মুনিয়া, এই মুনিয়া, এই তো চোখ খুলেছে, কি হয়েছিল তোমার? কিন্তু কিন্তু তোমার চোখ এরকম ঘোলাটে লাগছে কেন? চোখের রং কালো থেকে ধূসর হলো কিভাবে? তোমার হাত পা এরকম ঠান্ডা হয়ে আছে কেন? কথা বলছো না কেন মুনিয়া? চোখ এরকম এরকম বড় করে কি দেখছো?
আমার কিছু হয়নি, আমি ঠিক আছি।
তুমি এভাবে কথা বলছো কেন? তোমার গলার স্বর পাল্টে গেছে মনে হচ্ছে, তোমার কি হয়েছে বলো না।
আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, বললাম তো, একবার বললে কথা কানে যায় না।
মুনিয়া এভাবে কথা বলছো কেন তুমি? মুনিয়া, তাই মুনিয়া, মুনিয়া, তাই মুনিয়া, মুনিয়া, তাই মুনিয়া।
নাহিদ কখন এলে তুমি? আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? আমাকে ডাকলে না কেন?
তোমার কি হয়েছিল? ওভাবে কথা বলছিলে কেন তুমি? তোমার চোখের রং বদলে গিয়েছিল, আমি চিনতে পারছিলাম না তোমাকে।
কি বলছো কি, আমি কখন কথা বললাম তোমার সাথে? আর আমার চোখের রং চেঞ্জ হবে কেন? আজ তুমি পাগলের মতো কথা বলতে শুরু করলে।
কিছু একটা অবশ্যই হয়েছিল তোমার, তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে সম্ভবত, কিছু থেকে ভয় পেয়েছিলে, আমাকে বলো মুনিয়া।
আমার কিছু হয়নি নাহিদ, রিল্যাক্স।
জানালা খোলা কেন? তোমাকে না জানালা খুলতে মানা করেছিলাম, তবে কেন তুমি জানালা খুলেছিলে?
ঘরের ভেতরটা গুমোট হয়েছিল তো তাই জানালা খুলেছিলাম। 24 ঘন্টা জানালা বন্ধ করে থাকা যায় নাকি?
তুমি খুলবে না ওই জানালা, আমি মানা করেছি তোমাকে।
ওই জানালা খোলাই থাকবে, কখনো বন্ধ হবে না ওই জানালা।
মুনিয়া,
কি হলো, চেঁচাচ্ছ কেন, কি হয়েছে তোমার?
কিছু হয়নি, আমার শরীরটা ভালো লাগছে না, আমি শুয়ে পড়ব।
ও মা, সে কি খাবে না?
না, কিছু ভালো লাগছে না।
খেতে হবে না, আমিও খাবো না, আমিও ঘুমাবো। মনে হচ্ছে যারা অনেক দিন ঘুমাই না, আমিও ঘুমাবো। নাহিদের মনের মধ্যে প্রচন্ড বেগে ঝড় বইতে থাকে। মুনিয়ার সাথে কি হয়েছে সে কিছুই বুঝতে পারে না। মুনিয়ার সাইকোলজিক্যাল কোনো সমস্যা আছে কিনা তাও বোঝা যাচ্ছে না। এটা কখনোই হতে পারে না যে মুনিয়া নাহিদকে রাতে না খাইয়ে ঘুমোতে গেছে আর আজ অবলীলায় মেনে নিল। মুনিয়ার ব্যবহার নাহিদের কাছে খুবই অস্বাভাবিক লাগে। এতটা অস্বাভাবিক আচরণ কোনো মানুষ করতে পারে না। তবে গত 2 রাত মুনিয়া যা বলছিল তাই কি ঠিক? পাশের বাসার জানালার ওপাশে সত্যি কি কোনো রহস্য লুকিয়ে আছে?
স্বাগত আরেকবার কুয়াশা এবং সবাইকে আরো একবার ঈদের শুভেচ্ছা। আমরা আজকে কুয়াশার মূল কাহিনীতে যেটা শুনছিলাম প্রথম পর্বে, যেটা বিরতির আগে হয়ে গেল, সেখানে দেখছিলাম স্বামী স্ত্রী নাহিদ এবং মুনিয়া, ছোট্ট সংসার তাদের, কিন্তু খুব সচ্ছলতা নেই এবং নাহিদ মুনিয়াকে অত্যন্ত ভালোবাসে এবং নাহিদ মুনিয়াকে সবসময় খুব সুন্দর দেখতে চায়। তার দাদের ছোট সংসারে একটা জিনিসের অভাব ছিল, সেটা ছিল মুনিয়া যখন সাজগোজ করতো তার সামনে কোনো আয়না ছিল না, অর্থাৎ ড্রেসিং টেবিল বায়নার কোনো ব্যবস্থা ছিল না, তাই নাহিদ মুনিয়ার মাথায় ঢুকিয়ে দেয় ড্রেসিং টেবিলের বায়না করবার কথা, যে কারণেই মুনিয়া নাহিদের কাছে বায়না করে। এবং অবশেষে দেখা গেল তার একটা আয়না কিনে এনেছে এবং সেটা খুব পুরনো একটা ফ্রেম, সেকেন্ড হ্যান্ড একটি আয়না তাদের বাড়িতে চলে আসে, যেটা দেখে মুনিয়া সাজগোজ করা শুরু করে দেয়। এবং প্রথম দিন সে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল, সে দেখতে পায় সে আয়নার ভেতর থেকে যে তাদের বাড়ির পাশে বা পেছনে, আয়নার পেছনে যে বাড়িটি রয়েছে, যেটা দিয়ে যে আয়নায় তাকালে যখন বাড়ির যে বাড়িতে দেখা যায় সেই বাড়ির জানালায় দিয়ে সে দেখতে পাচ্ছে সবকিছু। একজন লোক একজন মহিলাকে খুব মারছে, ধরে নেওয়া যায় তারা স্বামী এবং স্ত্রী, এবং প্রচন্ড মারধর করছে, এমনকি মেরে ফেলবে এরকম একটি পরিস্থিতির দ্বারায়। তো মুনিয়া দৌড়ে গিয়ে নাহিদকে জানায় সে কথা, কিন্তু নাহিদ এসে দেখে সে বাড়িটি বন্ধ এবং নাহিদ তাকে জানায় যে এই বাড়িতে তো কোনো ভাড়াটিয়া ছিল না, কবে আসলো ভাড়াটিয়া। এরকম আরো পরপর কয়েকটি ঘটনা দেখে যেটা বোঝা যায় যে মুনিয়া বোধ হয় সুস্থ না, নাকি তাকে কিছু ভর করেছে, কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। পরের পর্বে আমরা চলে যাবো, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। সঙ্গেই থাকবেন আজ সেমিন আছি আপনার সাথে কুয়াশা, এবং আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221 আজ সেমিনের ফ্যান পেজ এবং রেডিও ফ্যান পেজ। পরদিন আবারও ওই বাসায় যায় না, ভাড়া নেবার নাম করে ওই ফ্ল্যাটে ঢোকে। আগেকার ছিল, কতদিন ছিল, কেন চলে গেল সেসব খবর নেই। কিন্তু অস্বাভাবিক কিছুই মনে হয় না তার। এত সাদা মাথা ফ্যামিলি ছিল প্রায় 8 বছর, স্বামী স্ত্রী আর তাদের 2 ছেলে। দিনে লটারি পেয়ে তারা আমেরিকা চলে গেছে, ওখানে গিয়েও ভালো আছে। তবে এটা ঠিক, স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝেই ঝগড়া হতো, কিন্তু নাহিদ ভাবে এটা তো সবারই হয়, এসব স্বাভাবিক বিষয়কে অস্বাভাবিক করে কখনোই দেখতে পারে না নাহিদ। কিন্তু এখন মুনিয়ার কি করবে সে, মুনিয়াকে কিভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসবে? নাহিদ ভাবে আর 1-2 দিন দেখে তারপর একটা সিদ্ধান্তে আসতে হবে, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
কি মুনিয়া, আজ তোমার শরীর কেমন?
আমার শরীর আবার খারাপ হলো কখন?
এভাবে কথা বলছো কেন? তুমি তো কখনো এভাবে কথা বলতে না।
আমার কথা এখন আর তোমার ভালো লাগে না? না, সব পুরুষ মানুষ একরকম।
আমি কি বলেছি তোমার কথা আমার খারাপ লাগে? খারাপ লাগে না মুনিয়া, কিন্তু তোমার মধ্যে অনেক চেঞ্জ এসেছে, তুমি সেটা টের পাচ্ছ না?
এখন আমার কত চেঞ্জ তুমি দেখবা, কত খারাপ জিনিস তোমার চোখে পড়বে, তাই না
মুনিয়া? আবার কি হলো তোমার? আবার তোমার গলার স্বর বদলে গেছে, দেখি, তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, তাকাও।
না, তাকাবো না, তাকাবো না।
দেখি তোমার হাত, দেখি আমার কাছে আসো, আমি তোমাকে দেখতে চাই, এসো।
না, তুমি আমার কাছে আসবে না, তোমরা সবাই এক, খবরদার, খবরদার আমার কাছে আসবে না।
এসো মুচ্ছি, এসো।
কি করছো কি রাহিত, এভাবে জানো তুমি করছো কেন?
তোমার চোখের রং আবার পাল্টে গিয়েছিল, তোমার কালো চোখ আবার ধূসর হয়ে গিয়েছিল, তোমার হাত এখনো ঠান্ডা বরফ হয়ে আছে, কি হচ্ছে তোমার সাথে? আমাকে কিছু বলছো না কেন তুমি?
আমাকে আমার মতো থাকতে দাও বলছি, আমি আমার ঘরে গেলাম, আমাকে বিরক্ত করবে না, একদম বিরক্ত করবে না।
মুনিয়া, এই মুনিয়া।
ও শোনো, আমাকে একটা ছোট টুল এনে দিও তো, ড্রেসিং টেবিলের সামনে রাখার জন্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজতে কষ্ট হয়, এনে দিও কিন্তু, কেমন?
মুনিয়া শুনে যাও, মুনিয়া আমার কথা শোনো, মুনিয়া
টেনশনে লাইট অফিসের কাজে মন বসাতে পারছে না, অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, কিন্তু কিছুই আগাতে পারছে না, এরকম করলে সামান্য চাকরিটাও থাকবে না, তবুও তার কাছে সব কিছুর আগে মুনিয়া। আজ নাহি একটু আগে করে বের হবে অফিস থেকে, মুনিয়া একটা ছোট্ট টুল চেয়েছে তার কাছে, আর এই আবদার রাখতেই হবে নাহিদকে, নয়তো যদি আবার এক্সাইটেড হয়ে যায় মুনিয়ার ওই রূপ দেখতে চাইল নাহি, তার আগের মুনিয়াকে সে ফিরে পেতে চায় যে কোনো মূল্যে। যে দোকান থেকে ওদের ঘরের আয়নাটা কিনেছিল নাহি সেখানে যায়, দোকানটা বেশ পরিচিত হয়ে গেছে ইতিমধ্যে, তাদের সংসারের অধিকাংশ জিনিসই এখান থেকে কেনা। দোকানে ঢুকতেই দোকানদার হাসি মুখে এগিয়ে আসে।
আরে স্যার, কেমন আছেন স্যার? সব খবর ভালো তো?
এই তো চলছে কোন রকম।
তো স্যারের মুখটা তো শুকনো লাগতেছে, শরীর টরীর ঠিক আছে তো?
না, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার দোকানে কি ছোট টুল ধরনের কিছু আছে? আমি সেদিন যে ড্রেসিং টেবিলটা নিয়ে গিয়েছিলাম সেটা সাথে রাখার জন্য।
হ্যাঁ আছে তো, আরে দেখেন না কত রকমের টুল, আপনি যেইটা চান সেইটাই পাবেন।
কিরকম দামের মধ্যে পড়বে
স্যার? আপনি দামের কথা কইতেছেন, আপনি আমার পুরানো কাস্টমার, আপনার বাজেটের জিনিসই আপনারে দিব, আপনি খালি পছন্দ করেন তো।
আচ্ছা এটা না, আচ্ছা এটা এটা কেমন হবে? ভালো টেকসই হবে তো, ঘুনটুন ধরবে না তো?
স্যার আপনি চোখ বন্ধ করে নিয়ে যান, কয়েক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাইলে ফেরত দিয়ে যাবেন, আমি আপনার পুরো টাকাই ফেরত দিয়ে দেব।
না না, আপনার কথায় আমার বিশ্বাস আছে, তাহলে আমি এটাই নেই। আচ্ছা আপনার ছেলেটাকে বললে ও কি আমার বাসায় পৌঁছে দিয়ে আসতে পারবে? এটা আমি কিছু বাজার করে তারপরে বাসায় ফিরতাম, আর এই নিন আপনার টাকা।
স্যার খুচরা নাই?
না খুচরা যে নাই, এক কাজ করি, আপনার ছেলে আমার বাসে গিয়ে টুলটা দিয়ে আসুক, আর আমি ততক্ষণে বাজার সেরে যাওয়ার সময় টাকা দিয়ে যাচ্ছি, অসুবিধা নেই তো? না
না না স্যার, কি যে কোন কোনো অসুবিধা নেই।
নাহিদ বাজারে চলে যায়, আর দোকানদারের ছেলে যায় নাহিদের বাসায়। সেখানে যাওয়ার পর ঘটে এক লোমহর্ষক ঘটনা, সেই ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না, হয়তো স্বয়ং ঈশ্বরও না। নাহিদের বাসার দরজা হাত পাট করে খোলা, ভেতরে কাউকে দেখা যাচ্ছে না। দোকানদারের ছেলেটা কি করবে বুঝতে না পেরে ভেতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে কেউ নেই, রান্নাঘরেও কেউ নেই, ছেলেটা বুঝতে পারে না কার কাছে টুলটা দিয়ে যাবে। তারপর সাহস করে ওখানে গিয়ে দেখতে পায় একজন মহিলা বিছানায় বসে আছে, সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায়, চুলগুলো এলোমেলো, পুরো মুখ ঢেকে আছে চুলে, মুখ দেখাও যাচ্ছে না। ছেলেটা ভেবে পায় না কি হয়েছে তার, এই বাড়িতে সে আগেও এসেছে,
কিন্তু যেখানে আগে দেখেছে ইনি কি সেই? এই অবস্থা কেন ওনার? অল্প বয়সী বাচ্চা ছেলেটা এগিয়ে যায় মহিলার দিকে, তারপর সাহস করে ঘাড়ে হাত দিয়ে ডাকে,
আন্টি আন্টি, আঙ্কেল টুলটা পাঠাইছে,
আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে একটা ফেলে দিও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও,
আমাকে
বাঁচাও, ছেলেটা কোন রকমই নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটতে ছুটতে আসে তার বাবার কাছে। প্রচন্ড আতঙ্কে হতবিহ্বল ছেলেটার চোখ মুখের রঙই যেন পাল্টে গিয়েছে। থরথর করে কাঁপতে কাঁপতে সে তার বাবার কাছে সব খুলে বলে। ততক্ষণে নাহিদও সেখানে চলে এসেছে। নাহিদ সব শুনে আশ্চর্য হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না মনিয়াই ছোট বাচ্চা ছেলেটার সঙ্গে এমন করতে পারে। দোকানদার তার ছেলেটাকে একটা কর্মচারীকে নিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। নাহিদ মনিয়ার এই ব্যবহারের জন্য দোকানদারের কাছে ক্ষমা চায়। কিন্তু দোকানি তখন তাকে নতুন তথ্য দেয়, এমন একটা ঘটনার কথা বলে যে আজকের এই গল্পের মোড় একেবারে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে।
স্যার, আমার ছেলের সাথে এমন ঘটনা আগেও ঘটছে, কিন্তু তার সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা বুঝতে পারতেছি না।
মানে কি ঘটেছিল ওর সাথে?
এই আমাদের পাশের মহল্লায় একটা সুন্দর মতো বাংলো বাড়ি ছিল, ছিল মানে এখনো আছে। সেই বাড়িতে যেই মহিলা থাকতো তার মাথাতে এরকম সমস্যা ছিল, সেই মহিলাও পাগল ছিল। আমি তো আর সেই কথা জানি না। একদিন তাদের একটা সিন্দুকের তালা খোলার জন্য তার স্বামী আমার দোকানে আসে, আমি আমার ছেলের সেইখানে পাঠাই। সেই মহিলা আপনার বউয়ের মতোই ব্যবহার করে আমার ছেলের লোক। সেই দিনও আমার ছেলে এভাবে ছুটতে ছুটতে আমার কাছে আসে, এসে এই কথা বলে। আমার ছেলেটা এতই ভয় পাইছিল, কয়েকদিন জ্বরে বিছানা থেকে উঠতেই পারেনি।
কিন্তু তার সাথে আজকের ঘটনার সম্পর্ক কি?
কোনো সম্পর্ক আছে কিনা সেই কথা তো বলতে পারি না, তবে সেই মহিলা তার কিছুদিন পরে আত্মহত্যা করে। তারপর তার স্বামীও সেই বাড়ি ছেড়ে অন্য কোথায় চলে যায়। যাওয়ার সময় বাড়ির সব জিনিসপত্র আমার দোকানে খুবই অল্প টাকায় বিক্রি করে দিয়ে, সেই সব জিনিসের মধ্যেকার একটা জিনিস এখন আপনার বাড়িতে আছে।
কোন জিনিস? কিসের কথা বলছেন আপনি? তাড়াতাড়ি বলেন, আমার সময় নেই, আমাকে বাসায় ফিরতে হবে।
স্যার, ওই আয়নাটা।
কি বলছেন আপনি?
জি স্যার, ওই আয়নাটা ওনাদের ছিল, অন্য মালের সাথে আয়নাটাও ওই লোক বিক্রি করে দিয়েছে।
হায় হায়, এ কিভাবে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই মেলাতে পারছি না। আমাকে এক্ষুনি বাসায় ফিরতে হবে, আমার মন যা বলছে তা যেন সত্যি না হয়। হে খোদা, তুমি আমাদেরকে এই বিপদের হাত থেকে বাঁচাও।
বিপদ যা হওয়ার তা নাহিদ আর মুনিয়ার সাথে হয়েই গেছে। হন্তদন্ত হয়ে বাড়িতে এসে ঢুকে নাহিদ চমকে ওঠার মতো কিছু দেখার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু এতটা ভয় পাবে সেটা আশাও করেনি। সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় তার দিকে এগিয়ে আসছে মুনিয়া। মুনিয়া বললে ভুল হবে, কিন্তু মুনিয়া না, মুনিয়ার শরীরে বাসা বেঁধেছে অন্য কেউ, সেই মহিলা যাকে দেখে দোকানদারের ছেলেটা ভয় পেয়েছিল। মুনিয়ার শরীরে শাড়ি কাপড় সব লন্ডভন্ড হয়ে আছে, চুল এলোমেলো হয়ে আছে। ঝড় বয়ে যাওয়া শরীর নিয়ে মানুষটা নাহিদের দিকে এগিয়ে আসছে। ভয় সব বাধাকে উপড়ে ফেলে মুখ খোলে নাহিদ।
কি চাও তুমি? কেন এসেছো এখানে? কিভাবে এসেছো এখানে?
কিভাবে এসেছি, কেন এসেছি, আমাকে তো আসতেই হতো। আমার আশাতে অনিবার্য ছিল।
কি চাও তুমি? আমার মুনিয়ার শরীর থেকে তুমি চলে যাও বলছি।
যাওয়ার জন্য তা আসিনি, সবকিছু শেষ না করা পর্যন্ত আমি কোথাও যাব না।
শেষ করে দিবে মানে? কি শেষ করে দিবে?
কেন, আমি তোমার মুনিয়াকে শেষ করে দেব।
না না, প্লিজ প্লিজ এরকম কিছু করো না, প্লিজ। আমরা তোমার কি ক্ষতি করেছি? মুনিয়া তোমার কি ক্ষতি করেছে যে তুমি ওকে শেষ করে দিতে চাচ্ছ? আমার মুনিয়াকে ফিরিয়ে দাও প্লিজ।
নাটক করো না, নাটক করো আমার সাথে। কি প্রমাণ করতে চাচ্ছ তুমি? তুমি তোমার বউকে খুব ভালোবাসো, তোমরা সবাই এক, তোমাদের ভালোবাসার লোক দেখানো, আর ভেতরে ভেতরে তোমরা চাও আমরা যেন মরে যাই।
না, আমি নাটক করছি না, আমি সত্যি মুনিহাকে অনেক ভালোবাসি। ওকে তুমি আর কষ্ট দিও না, তুমি চলে যাও ওকে ছেড়ে।
যেতে পারি, তবে একটা শর্তে, যদি তুমি আমার কথা মতো কাজ করো তাহলে আমি চলে যাব।
কি কাজ বলো আমাকে?
আমার স্বামী, আমার স্বামী রাশেদ, ওকে আমার কাছে এনে দিতে হবে। যদি না পারো তবে আমি তোমার মুনিয়াকে এই ছুরি দিয়ে।
না, আমি এনে দেবো, তোমার স্বামীকে তোমার কাছে এনে দেবো। তবু তুমি প্লিজ মুনিয়ার কোনো ক্ষতি করো না। কিন্তু কিন্তু তোমার স্বামীকে পেলে তুমি কি করবে?
আমি ওকে শেষ করে দিব, ঠিক ঠিক যেমন ভাবে ও আমাকে শেষ করে দিয়েছে তেমন ভাবে, তেমন ভাবে আমি ওকে শেষ করে দেব।
কিন্তু তুমি তো আত্মহত্যা করেছিলে।
মিথ্যে কথা, সব মিথ্যে কথা, মিথ্যে কথা সব। কিন্তু কিন্তু এখন এত কথা বলার সময় নেই। তুমি আমার কাছে, তুমি আমার কাছে রাশেদকে এনে দাও। নুরি নুরি তোমার মুনিয়াকে কোনোদিন ফিরে পাবে না, তোমাকে আমি সব বলব, সব। কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও, তুমি রাশেদকে এনে দেবে আমার কাছে।
ঠিক আছে ঠিক আছে, আমি এনে দেবো তোমার রাশেদকে, কিন্তু কথা দাও ততক্ষণ তুমি ও মুনিয়াকে কষ্ট দেবে না, ওর কোনো ক্ষতি করবে না।
ঠিক আছে ঠিক আছে, কথা দিলাম। এখন শোনো আমার কাহিনী, শোনো। আমার বাবা, আমার বাবা অনেক বিত্তশালী মানুষ ছিলেন, আর আর আমি ছিলাম তার একমাত্র সন্তান। বাবা মারা যাবার সময় আমাকে তার সব সম্পত্তির একমাত্র বারিশ করে রেখে যান, কিন্তু আমার স্বামীর আশেদের চোখ পড়ে আমার সম্পত্তির পর। যদিও আমার সবকিছুই সে দেখাশোনা করত, কিন্তু কিন্তু আমি আমার বাবাকে অনেক ভালোবাসতাম। আমি চেয়েছিলাম আমার বাবার কাছ থেকে পাওয়া সব কিছু আমি দান করে দেব, আমার তো অর্গেল আছে, কিন্তু কিন্তু যাদের কিছুই নেই আমি তাদের জন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু এতে রাশেদের আপত্তি ছিল। সে আমাকে প্রথমে তার মিষ্টি কথায় বুঝিয়ে সব সম্পত্তি তার নামে করে দিতে পারে, আমি রাজি না হলে সে আমার উপর অত্যাচার শুরু করে, আমাকে দেখলেই যেন ওর হাত মিশমিশ করতো মারার জন্য। এরপর এরপর সবার কাছে প্রমাণ করতে চাইল যে আমি একজন মানসিক রোগী, কি যেন একটা ওষুধ নিয়েছে সে আমাকে খাইয়ে দিতে, তারপর তারপর সবার সামনে নিয়ে যেত, আর ওই ওষুধটা খেলে আমার যে কি কষ্ট হতো তা বলে বোঝানো যাবে না। আমি পাগলের মতো করতে থাকতাম, সবাই ভক্ত সত্যি আমি পাগল হয়ে গেছি। একদিন একদিন আমাদের বিবাহ বার্ষিকীতে অনেক মেহমান তালাক করল, সবাই আসার আগে আমাকে খাইয়ে দিল সে
এরকম করে মিতা, খুব কষ্ট হচ্ছে তোমার? মিতা খুব কষ্ট হচ্ছে তোমার? তোমার কিচ্ছু হবে না, আমি সবাইকে বাড়ি বাড়িয়ে দিচ্ছি, আপনার প্লিজ আজকে আসুন, আমি খুবই লজ্জিত। আমার নিতে আসলে মানসিক ভাবে সুস্থ না, বুঝতে তো পারছি, প্লিজ কিছু মনে করবেন না। নিতা নিতা আমার নিতা,
সেদিন সেদিন যেন কোনোভাবে বেঁচে যাই আমি, সেটা আমি সিদ্ধান্ত নেই। আমি উকিলকে ডেকে যা করার দু তিন দিনের মধ্যেই করে ফেলে আমি ওকে ছেড়ে চলে যাব।
কিন্তু কিন্তু কিভাবে যেন রাশিয়ার সবটাই এসে যায়। একটা একটা ইঞ্জেকশন আর কিছু আর কিছু স্ট্যাম্পে পান নিয়ে আসে আমার কাছে।
তুমি তোমার উকিলকে ফোন করেছিলে? কেন করেছিলে?
খোঁজ খবর নেওয়ার জন্য।
তোমার খোঁজ খবর নিয়ে আমি বার করছি। আমার হাতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ইঞ্জেকশন। আর আর আরেক হাতে কি দেখতে পাচ্ছ? এই তো বুঝতে পেরেছ। এবার চুপচাপ এই স্ট্যাম্প পেপারে সাইন করে দাও, না হলে তোমাকে এই ইঞ্জেকশনটা পুশ করে দেব।
এরকম করো না রাশিদ, এমন করো না। আমার প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।
তো দিবই, সারা জীবনের মতো তোমাকে মুক্তি দিয়ে দেবো। এবার আমিও তোমার কথা শুনবো। আমি তোমাকে মুক্তি দিয়ে দেব, মুক্তি চিরদিনের জন্য।
রাশিদ আমার অন্যদের শ্বাসরোধ করে আমাকে মেরে ফেলে, তারপর তারপর ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়। সবাইকে এটাই বোঝায় আমি আমি মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছি। আর সবাই সবাই এটাই বিশ্বাস করে। আর রাশিদ বেঁচে যায়। আমার এই দুর্দশায় কোনো সাক্ষী ছিল না যে রাশিদকে শাস্তির কাঠ গড়ায় দাঁড় করাতে পারে। শুধু একটি জিনিস ছাড়া।
কি সেই জিনিস?
ওই আয়না। আমার জীবনে ঘটা সব ঘটনার সাক্ষী ওই আয়না, এমনকি আমার মৃত্যু। তাই মরে গিয়েও ওই আয়নার মধ্যে দিয়ে অন্যের জীবনে প্রতিবিম্বিত হয়ে প্রতিশোধের উপায় খুঁজছিলাম। আর আমি পেয়েও গিয়েছি। তোমরা তোমরা আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করতে পারো। এখন এখন যাও যাও, রাশিদকে নিয়ে এখানে এসো, যাও। না হলে
না না মুনিয়ার কোনো ক্ষতি করো না, আমি তোমার কাছে রাশিদকে এনে দেব। আমি তো কথা দিয়েছি আমি কাল সকালেই রাশিদের খুঁজে বেরিয়ে যাব।
ভয়ের একটা কাহিনী শুনছি আজকে, নাই কি সত্যি খুঁজে পাবে রাশিদকে? আর মুনিয়াকে কি বাঁচাতে পারবে নাকি মিতার কাছ থেকে? আমরা এই বাকি অংশটুকুতে পরের অংশটুকুতে বাকি ঘটনা জানতে পারবো। তার আগে রয়েছে কি ছোট্ট বিরতি, তারপর ফিরে আসছি আমি সেমি কুয়াশাতে। আর আমাকে লিখে থাকা হচ্ছে তারা যে কোনো মোবাইল ফোন থেকে 2221। পরদিন নাহিদ অফিসে না গিয়ে রাশিদের খোঁজে বেরিয়ে পড়ে। মরিয়াকে এই অবস্থা থেকে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে উঠেছে সে। যেভাবেই হোক তাকে রাশিদের খোঁজ পেতেই হবে। নাহিদ জানে না কে সত্যি কে মিথ্যা, সে জানে না কে দোষী আর কি নির্দোষ। তার কাছে তো প্রথম প্রায়োরিটি মরিয়া। যে কোনো মূল্যে মরিয়াকে বাঁচাতেই হবে। সারা দিন শেষে রাশিদের খোঁজ পায় না। রাশিদের বিশাল ভোর অফিসে গিয়ে তার সাথে দেখা করে কথার মার কাছে রাশিদকে মিতার কাছে নিয়ে যেতে রাজি করাতেই হবে। আন্দাজে ঝেঁ ছড়ে যেতে হবে তাকে, দেখতে হবে আসলে মিতা নির্দোষ কিনা।
আপনি কি রাশিদ?
হ্যাঁ,
কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না।
আমি আপনার ওয়াইফ নিতার বান্ধবী মুনিয়ার হাজবেন্ড, আমার নাম নাহিদ।
বলুন আমি আপনার জন্য কি করতে পারি?
আপনাকে কিছুই করতে হবে, যা করার আমরাই করব। আসলে আপনাকে আমার কিছু কথা বলার আছে।
কি কথা?
নিতা মারা যাবার কিছুদিন আগে মুনিয়াকে একটা চিঠি লেখে, চিঠিতে সে বলে আপনি তাকে প্রচুর টর্চার করতেন, তাকে মেরে ফেলতে চান, এমনকি ওর মৃত্যুর জন্য আপনি দায়ী। এসব কি সত্যি?
কি ননসেন্সের মতো কথা বলছেন আপনি? আমি যেন নিতাকে মারতে যাব
তা তো জানি না, কিন্তু এতদিন পর চিঠিটা পড়ে আমার ওয়াইফ মুনিয়া খুবই এক্সাইটেড হয়ে পড়েছে। সে এখন নিতার চিঠিটা পুলিশের হাতে তুলে দিতে চায়।
না না, এমন কাজ করবেন না প্লিজ। আপনার ওয়াইফকে আটকান, নাহলে আমি আমি অনেক বড় বিপদে পড়বো প্লিজ। ও ওর মাথা ঠিক ছিল না, ও একজন সাইকিক পেশেন্ট ছিল, ওর কথা কারোর কাছে কোনোদিন বিশ্বাসযোগ্য ছিল না।
আসলে আমার পক্ষে তো আর কিছু করা সম্ভব না, এখন যা করার আপনাকেই করতে হবে। আপনাকে এক্ষুনি আমার সাথে আমার স্ত্রীর কাছে যেতে হবে, গিয়ে তাকে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে, নইলে ও যে কোনো মুহূর্তে পুলিশে খবর দিয়ে দিবে।
প্লিজ প্লিজ আমাকে নিয়ে চলুন।
হ্যাঁ হ্যাঁ চলুন। মুনিয়া দেখো কে এসেছে, রাশেদ সাহেবকে আমি নিয়ে এসেছি। দেখো উনি বলছেন উনি নির্দোষ, নিতাই মানসিক রোগী ছিল।
জি মুনিয়া, আমি সত্যি বলছি, আমি কিছুই করিনি। নিতা তার মানসিক সমস্যার জন্য আজীবন আমাকে ভুল বুঝে গেল, আর সেই ভুল ধারণাটাই নিয়েই আমাকে ছেড়ে চলে গেল। নিতা, ও নিতা।
কার মানসিক সমস্যা বললে? আমার? আমি পাগল তাই না?
না না, আমি আমি ভুল শুনছি না তো?
না, তুমি একদম ঠিক শুনছ, এটা আমারই গলা, আমি নিতা, আমি তোমার প্রিয়তমা স্ত্রী নিতা, যাকে তুমি অন্তহীন ভাবে ভালোবাসতে।
নিতা নিতা, কিন্তু কিন্তু কিভাবে সম্ভব? তুমি তুমি এখানে কিভাবে এলে? তুমি তো তুমি তো তুমি তো
মরে গেছি তাই না? হ্যাঁ আমি মরে গেছি, আমার মতো মেয়েদের মরে যাওয়াই উচিত। সেই মেয়ে তার নিজেকে রক্ষা করতে পারে না, একটাও মানুষ লোভী নরপিশাচ স্বামীর হাত থেকে। অবলা নারী, অবলা নারী ছিলাম আমি, অবলা নারী। কিন্তু তুমি কি ভেবেছ আমি মরার পরেও অবলাই থেকে যাব? আমার মৃত্যুর পর থেকে প্রতিটা মুহূর্তে আমি অপেক্ষা করেছিলাম আজকের এই দিনটার জন্য, যেদিন আমি তোমাকে শেষ করে দিতে পারবো, ঠিক সেভাবেই যেভাবে তুমি আমাকে শেষ করে দিয়েছিলে। আজ সেই দিন, সেই মুহূর্ত আমার সামনে চলে এসেছে। মৃত্যুর জন্য প্রস্তুত হও।
না 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 নিতা নিতা, আমাকে মাফ করে দাও প্লিজ, প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে।
তোমাকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না।
না নিতা নিতা, আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি যা বলবে আমি তাই করব।
নিতা আমার কথা শুনুন, ওনাকে আপনি মারবেন না, ওনাকে আপনি মারলে সেই খুনের দায় আমার মুনিয়ার উপর পড়বে। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন আপনি মুনিয়ার কোনো ক্ষতি করবেন না। প্লিজ নিতা ওনাকে মাফ করে দিন প্লিজ।
ঠিক আছে, তোমাকে আমি মারবো না, তবে তোমাকে তোমাকে আমি এমন শাস্তি দিব যা মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক হবে।
কি করবে তুমি? আমার
আমার আত্মা তোমার শরীরে বসবাস করবে এখন থেকে। তুমি কখনো রাশেদ, আবার কখনো নিতা হয়ে বেঁচে থাকবে সারাটা জীবন। তুমি আমাকে অপবাদ দিয়েছিলে না আমি পাগল, সেই অপবাদ এখন থেকে সারা জীবন তোমাকে বয়ে বেড়াতে হবে। তুমি আমাকে মেরেও ফেলতে পারবে না, কারণ আমাকে ধ্বংস করতে হলে তোমাকে নিজেকে ধ্বংস করতে হবে। চরম কষ্টদায়ক জীবনের জন্য প্রস্তুত হয়ে পড়ো, এখন থেকে তোমার দুর্দিন শুরু হবে। তোমার এই দুর্দশা থেকে পরিত্রাণের কোনো উপায় হাজার খুঁজলেও তুমি পাবে না। মরো মরো, এবার তুমি মরো, বেঁচে থেকে মরো তুমি। তোমরা এখন নিশ্চিন্তে থাকতে পারো, আমি আর কোনদিন তোমাদেরকে বিরক্ত করব না। আর তোমরা আমাকে আমার গন্তব্যে পৌঁছতে অনেক সাহায্য করেছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
মিতার জীবনের করুণ পরিণতির সাক্ষী হয়ে থাকা সে আয়নাটা মিতার প্রতিশ্রুতি বদ্ধ হওয়ার পরও মনি আর নাহিদ মিলে সেটাকে পুড়িয়ে থাকে। তাদের জীবনে সুখ ফিরে আসে ঠিক আগের মতো করে, তার কিছু কিছু আসে স্বচ্ছ না, কিন্তু এরপর মনি আর কোনো দিন আয়নায় তার নিজের মুখ দেখে। ভীষণ ভয়ের গল্প ছিল আজকে। যাই হোক, অনেক বন্ধু লিখে পাঠিয়েছে অনেক কথা, সেগুলো সব পড়াবো, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আজকে গল্পের নাম, যেটা এখন আমি সবসময় আমরা শেষে জানাই কুয়াশার গল্পের নাম। গল্পের নাম হচ্ছে আয়না। আজকে গল্পের নাম হচ্ছে আয়না, লিখেছেন শেগুফতা আবিচ্ছারি, আর সাউন্ডে ছিলেন, অসাধারণ সাউন্ড শুনতে পেয়েছেন, চমৎকার সাউন্ড, শব্দ সব অনেকেই লিখে পাঠিয়েছেন সে কথা, সেগুলো পরে বুঝি, করেছেন খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে তাদের নাম পড়ে দিচ্ছি, অনেকেই স্পেসিফিক্যালি জানতে চাইছে, নাহিদ, মুনিয়া, রীতা এদের চরিত্রে কে অভিনয় করেছে, সবার নামই বলে দিচ্ছে কে কোন চরিত্র অভিনয় করেছে। নাহিদের চরিত্রে অভিনয় করেছে রেহান, মুনিয়ার চরিত্রে অভিনয় করেছেন রিমা, আর নীতার চরিত্রে অভিনয় করেছেন শেগুফতা আবিচ্ছারি নিজেই, রাশেদের চরিত্রে অভিনয় করেছেন রনি, দোকানদার মঞ্জুর এবং দোকানদারের ছেলে মিলু। তো এই ছিল আজকে কুয়াশার, যারা কুয়াশার কারিগর অর্থাৎ কুয়াশা তৈরি করেছে যারা, আর অনেকেই লিখেছেন আমাকে, আমি একেবারে এই মুহূর্তে যেখানে এসেছে সেখান থেকে বলছি। নন্দিনী ঢাকা থেকে ঈদ মোবারক জানিয়েছে আমাকে, আপু আজকে আজ কুয়াশা ভয় ভয় লেগেছে, গল্পের এন্ডিংটা খুব ভালো ছিল, তুমি সেদিন অবশেষে প্রেম রোগে আমার SMS টা পড়েছিলে, সেজন্য আমি খুব হ্যাপি, আমি ক্লাস 9 এ পড়ি, কিন্তু তোমার নাম পাঠাওনি। কিন্তু মাসুম লিখেছে হাই আপু, হোয়াট এন ইন্টারেস্টিং স্টোরি, ঈদ মোবারক। তানজিনা লিখেছে চিটাগং পটিয়া থেকে, আপু আই লাভ ইউ, অ্যান্ড বিপি কে বলে দিও আমি ওকে অনেক ভালোবাসি, ঈদ মোবারক কাছে বলে দেবো। রকি লিখেছে সাবার থেকে, আপু টোটাল কিডনি ফেল, এটা কেমন কথা হলো। অনু লিখেছে মিটফোর্ড থেকে, আপু মেহেদি লাগিয়ে বসে আছি, অ্যান্ড তোমাদের শুনছি, ঈদ মোবারক টু অল, অ্যান্ড গল্পটা খুব সুন্দর। জাকির কুমিল্লা থেকে লিখেছে হাই আপু কেমন আছেন, ঈদ মোবারক, আপনার প্রতিটি মুহূর্ত হোক খুব সুন্দর ও উজ্জ্বল, এই কামনা করে সবাইকে বলে দাও ঈদ মোবারক, আছে বলে দিলাম। রিফা লিখেছে, রিফা তানজিন লিখেছে আপু আমরা দুই বোন একসাথে শুনছি, অসম হয়েছে স্টোরিটা। নর্মে লিখেছে শাহজাহানপুর থেকে, শারমিন আপু তুমি কেমন আছো, ঈদ মোবারক। রিজবি ঈদ মোবারক জানিয়েছে, লিখেছে আজকের গল্পটা অসম হয়েছে, খুব খুব ভালো লেগেছে, তানহা চিটাগং থেকে। ভূত লিখেছে চিটাগং থেকে, শারমিন আপু আপনাকে ভূতে কি ঈদ মোবারক। হ্যাঁ, এই ঈদ মোবারকটা একদম আনইউজুয়াল এবং খুবই ইউনিক একটা SMS পড়লাম আমি, থ্যাংক ইউ সো মাচ। কুয়াশাতে এরকম চমৎকার ভৌতিক SMS ঈদের মধ্যে আর কখনো পাওয়া যাবে কিনা বলতে পারছি না। শুভরাত লিখেছে শুভ দিন, সামনে আসে ঈদের দিন, এনজয় করো সীমাহীন, ঈদ পাবে না প্রতিদিন, দাওয়াত চইল ঈদের দিন। শ্যামিন আপু অ্যান্ড কুয়াশা টিম কে দাওয়াত লিখেছে শাম্মি, আর লিখেছে রেহান, হ্যাঁ রেহান অভিনয় করেছে নাহিদের চরিত্রে। জয়া লিখেছে চিটাগং থেকে হাই আপু আমাকে নিশ্চয়ই মনে আছে, আর আজকের গল্পটা রিয়েলি অসম, জানো আয়নার সামনে যেতে ভয় লাগছে এখন, কি করব আজকে আয়নার সামনে যেও না, কি হবে, অন্যদেরকে বলে দিই তোমাকে কেমন লাগছে দেখতে, অন্য কেউ বলে দেবে সেটা আরো ভালো হবে আমার মনে হচ্ছে। শচীন লিখেছে ঢাকা থেকে, আপু স্টোরিটা অসম আর খুব ভয়, জাকির কুমিল্লা থেকে, ঈদ লাগছে ভালো, তাই তো আমায় লিখতে হলো। ঈদ মানে আকাশ ভরা আলো, ঈদ মানে সবাই থাকবে ভালো, ঈদ মানে সবার জন্য আমার ভালোবাসা। অনেক ধন্যবাদ তোমাকে। আবির হোসেন ইপিজেড থেকে, ইপিজেড এলাকা থেকে লিখেছে, আপু তোমার নামে এফবিতে 7টা আইডি আছে, আসলে তোমারটা কোনটা, প্লিজ হেল্প মি অ্যান্ড ঈদ মোবারক টু ইউ। আচ্ছা, যেটাতে 2,44,000 বা 45,000 এরকম কিছু একটা হবে, সেটাই হচ্ছে আমার একমাত্র আইডি, আমার আর কোনো আইডি নেই। আগে সংখ্যাটা, ফ্যানদের সংখ্যা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। রাশিদ লিখেছে, রাশিদ ডিজার্ভস ইট, সুইট রিভেঞ্জ ইথেকা লিখেছে। শাহিন কাপাসিয়া থেকে, ওয়াও অদ্ভুত স্টোরি, থ্যাংকস শামিন আপু, থ্যাংকস কুয়াশা টিম অ্যান্ড থ্যাংকস এবিসি। আচ্ছা, আপি ঈদ মোবারক, হ্যাভ আ জলি টাইম ইন দিস ঈদ অকেশন, এবিসি রেডিও সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক জানিয়ে দিও। দিবি তো, তাই তো, নাকি তোমার নামটা নাকি আমি ভুল পড়লাম, ভুল উচ্চারণ করলাম। রিমন চিটাগং থেকে লিখেছে, স্টোরিটা কি রিয়েল, যদি রিয়েল হয় তাহলে পুরনো কোনো জিনিসের দিকে চোখ দেব না, হতে পারে রিয়েল। আর লিখেছে, আমি ফয়জুর রহমান, লিমন সন্দীপ পূর্বাশা থেকে, শামিন আপু ঈদ মোবারক, আপু স্টোরিটা বেশ ভয়ঙ্কর বাট রোম্যান্টিক। মুমুন ইসা লিখেছে, আপু সারা মাসের শেষ দিন ঈদের কেনাকাটা করতে গিয়েছিলাম বলে জীবনের ফার্স্ট কুয়াশার কথা ভুলে গিয়েছিলাম, সরি, ক্যান ইউ রিপিট দ্য স্টোরি ইন শর্ট। আই এম সরি মুমুন ইসা, আমি এখন আর রিপিট করতে পারবো না, অনেকটা সময় পার হয়ে গেছে, তুমি একটু কষ্ট করে এবিসি রেডিও bd.fm এ লগ ইন করে কালকেই শুনতে পাবে, কালকে শুনে নিও প্লিজ। আসাদ লিখেছে, অসম স্টোরি, হাই আপি, আমি দুর্লভ, আমার আম্মু ট্রিটমেন্টের জন্য চেন্নাই গিয়েছে, প্লিজ আমার মায়ের জন্য দোয়া করো, ঈদ মোবারক অ্যান্ড অসম এপিসোড। আমি তোমার আম্মুর দ্রুত আরোগ্য কামনা করছি, যাতে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। মনি লিখেছে কক্সবাজার থেকে, আপু স্টোরিটা অনেক সুন্দর বাট অনেক অনেক ভয়ের, আমি একা একা শুনছি, বলতে গেলে অনেক ভালো লাগছে, ঈদ মোবারক। থুই চিংমা লিখেছে, আপু কুয়াশা মোবারক, আজকে কুয়াশাটা শুনতে ভয়ঙ্কর হলে খুব করুন, আপু রাশিদ কি মরেছে, আমরা তো শুনলাম, এন্ডিংটা খুব চমৎকার ছিল, শাস্তিটা কিন্তু খুবই দারুণ, যে শাস্তিটা পেয়েছে এর থেকে ভয়ঙ্কর শাস্তি আর হতে পারে, মৃত্যু চাইতে ভয়ঙ্কর। রাজকন্যা রাজপ্রাসাদ থেকে লিখেছে, আপনি যান, আজকের গল্পটা অসম, মর্মান্তিক আর দারুণ ছিল, থ্যাংক ইউ আপি অ্যান্ড কুয়াশা টিম। অনন্যা লিখেছে চিটাগং থেকে, আপু নাহিদের মতো হাজবেন্ড কি হয়, তোমাকে অনেক অনেক ঈদ মোবারক। নাহিদের মতো হাজবেন্ড অবশ্যই হয়, এরকম ওয়াশাতে আমরা অনেকগুলো সত্যি ঘটনা প্রচার করেছিলাম, মার্ডার কেস, সেখানে খুব কিছু জঘন্য স্বামীর কথা আছে, যারা এই মুহূর্তে পৃথিবীতে নেই, কারণ তাদের শাস্তি হয়ে গেছে, মৃত্যুদণ্ড হয়েছিল, একজন হচ্ছে মুনির আর একজন ছিলেন হচ্ছে সালেহা মার্ডার কেসে যে ছিলেন ইকবাল, ডক্টর ইকবাল আরও ছিলেন কোথায়, নার্গিস মার্ডার কেসের ব্যাপারে হচ্ছে যে শুরু করি কুয়াশা, সেখানে ছিল নার্গিস, যার সঙ্গে তার প্রথম সঙ্গে ফেলে চলে যায়, যে পরবর্তী বিয়ে করে সেই তাকে হত্যা করে। যাই হোক, রনি চিটাগং থেকে লিখেছে, আপনি ইগ্রবরক, আর স্টোরিটা অনেক ভয় অ্যান্ড অসম হয়েছে। নুরমি শাহজাহানপুর থেকে, শামিন আপু তুমি কেমন আছো, ইগ্রবরক আমি খুব ভালো আছি। সামন্তী লিখেছে, আপু এবারে ঈদ শুরু হলো, ভয় পেয়ে ফিলিংসটাই আলাদা, আজকে তো আয়নার সামনে যেতেই ভয় লাগে, হ্যাঁ কালকে কিন্তু সাজুগুজুর ব্যাপার আছে, সেই ক্ষেত্রে আয়নার সামনে গেলে সত্যিই ভয় লাগবে, কিন্তু সকাল হলে ভয় কেটে যাবে, ততক্ষণ নির্ভয় আয়নার সামনে চলে যেতে পারো, যদি বাড়িতে কারো, যদি বাড়ি কারো বাড়িতে পুরনো সেটা নিয়ে আয়না থাকে, এবং অ্যান্টিক আয়না থাকে, তাহলে অবশ্যই আমি জানি না কি হবে। কামরুল কটিয়াদি থেকে লিখেছে, হ্যালো শামিন আপু, ঈদ মোবারক, তোমাকে ঈদ মোবারক। ইমা লিখেছে চিটাগং পোর্ট কলোনি থেকে, ঈদ মোবারক আপনি, আমি তোমার শো নিয়মিত শুনি, আপনি আমার বাসায় তোমার দাওয়াত, প্লিজ আমার বাড়িতে এসো, যদি চিটাগং যাই অবশ্যই তোমার বাড়ি যাবো। সাবিনা রিয়াদ নারিয়া শরীফপুর থেকে লিখেছে, আজকের গল্পটি ভেরি নাইস, কিন্তু গল্পটির মতো কেউ যেন তার স্ত্রীর সাথে এমন না করে, নাহিদ মুনিয়া চরিত্রে কে অভিনয় করেছে, নাহিদের চরিত্রে অভিনয় করেছে রেহান, আর মুনিয়ার চরিত্রে অভিনয় করেছে রিমা, আর নিতার চরিত্রে অভিনয় করেছে শাড়ি, যে গল্পটির স্রষ্টা, যে গল্পটি তৈরি করেছে, লিখেছে আমাদের জন্য। আর মুক্ত রামপুরা থেকে, আপু রেহান দাদার স্যার নাম কি, রেহানের পুরো নাম হচ্ছে রেহান রাসুল। আচ্ছা আপু, আজ কুয়াশাটা ভয় লাগছে, তুমি সেদিন অবশেষে প্রেম রোগে আমার এসএমএসটা পড়েছিলে, সেই জন্য আমি খুব হ্যাপি। আমি ক্লাস নাইনে পড়ি, গীতাঞ্জলি আমাকে, তোমার নামটা খুব সুন্দর। ফারুক বাংলাদেশ নেভি কাপ্তান থেকে লিখেছেন, এই বড় কুয়াশা ইজ অলসো প্রোগ্রাম, থ্যাংক ইউ ফারুক। আবির লিখেছে, এনআইএস গ্রুপ থেকে আপু ভীষণ ভয় পাচ্ছি, তবুও অসুখ লাগছে, থ্যাংক ইউ কুয়াশা। আপু এই ঈদের রাতে ভয় শুভেচ্ছা জানাচ্ছ, তুমি আনন্দ ছাড়া ভয় হিসেবে তুমি আনন্দ ছাড়ো ভয় করছে, এবার আমি চেষ্টা করছি পড়ার, খুব হয়তো বোঝা যাচ্ছে না কি লিখেছে, আসলে খুবই ভয় লেগেছে। থ্যাংকস আপি, মন কি আছে মামা কাপ্তাই থেকে। ওকে হাই আপু, আমি কুয়াশা রেগুলার লিসনার, বাট আমি এখানে করতে পারতাম না, তবে আজকে করছি, আজকে ঘটনা তো অনেক এক্সাইটিং। লগ্নও চিটাগং হাজার লেন থেকে লিখেছে, খুবই ভয় লাগছে, আই লাভ কুয়াশা অ্যান্ড আই লাভ ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ফাহিম লিখেছে, আপু ইগনো করেন, পূর্বের এপিসোড ডাউনলোড করতে পাচ্ছি না, ওয়েব পেজটা আসছে না, তুমি আরেকবার ট্রাই করো, হয়তো কোনো তোমার আমার মনে হয় তোমাকে আরেকবার তুমি একটা কাজ করো, তোমার ল্যাপটপে একবার পাওয়ার টফ করে দাও, আবার অন করো, দেখার চেষ্টা করে, হয়তো তোমার ইন্টারনেটের লাইনে কোনো সমস্যা থাকতে পারে। এবিসি রেডিও বিবি ডট এফ এম, এটা তো লগ ইন করেছিলে তো, নাকি অন্য কিছু, আমি সঠিক আছে কিনা দেখো পেজটা। তন্ময় না, সরি, কিমোথি হিমো বাড়ি থাকছে, আমি সরি নামটা ভুল করবার জন্য। আপু সেন্ডিং করক, ডো আই এম ক্রিশ্চিয়ান, প্লিজ গ্র্যান্ড আই লাইক, সেটা কোনো কথা না, ঈদের আনন্দ সবার সাথে থাকতে পৃথক, এখানে খুব ভুল কথা বলি। কুয়াশা আপু আজকের এপিসোডটা যা এপিসোডটা অসম হয়েছে, মিতার অভিনয় আমার খুব ভালো লাগলো, আর কুয়াশার সদস্য আর সকল শ্রোতাদের ঈদ মোবারক, অনেক ধন্যবাদ। রামপুরা থেকে লিখেছে, স্বামী নাকি ঈদ মোবারক স্টোরিতে ভালো লেগেছে, কিন্তু নাম পাঠানি। অঞ্জু লিখে পাঠিয়েছে, আপু তুমি ভালো আছো, আমি ভালো আছি। আপু আমি মিতা, তোমাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আজকে কুয়াশাটা দারুণ হয়েছে। তোমাদের সবাইকে ঈদ মোবারক, আমার খুব ভালো লাগছে, রেহান ভাইয়া অভিনয় করেছে, তাই আবার ঈদ মোবারক। জাহাঙ্গীর লিখেছে টোরি থেকে, দিস স্টোরি ইজ ভেরি ফ্যান্টাস্টিক, আই লাইক ইট ভেরি মাচ, লং রুট কোয়াশ, অনেক ধন্যবাদ। চিটাগং থেকে পূজা লিখে, পূজার রূপ লিখেছে, শ্যামিন আপু ঈদ মোবারক, আজকের কুয়াশা ফাটাফাটি হচ্ছে। রিয়া বাড়িধারা থেকে ঈদ মোবারক আপু। চৈতি মিরপুরছে, হাই শ্যামিন আপু কেমন আছে, ঈদ মোবারক, খুব ভয় লাগছে তাই লাইট অন করে শুনছি। সাহিম চঙ্গি থেকে লিখেছে, আপু ভয় লাগছে অনেক, সারি আপুর বয়সটা এত ভয়ঙ্কর হতে পারে ভাবতেই পারছি না, আই থিঙ্ক শি ইজ দ্য সেকেন্ড স্যাক্রিফাইস। আচ্ছা এটা ভালো বলেছে। স্বর্ণা কোথাতে, কাল্লাপুর কোথাও ঠিক জানি না, যাই হোক, হাই আপনি হাও আর ইউ, ঈদ মোবারক, আপনি আমার জন্য দোয়া করো, বিকজ আমি মনে হচ্ছি আমি দোয়া করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়েছেন, কালকে দিনটা তোমার খুব ভালো থাকবে। আচ্ছা জাহাঙ্গীর টঙ্গি থেকে ও বললাম, কুয়াশা থেকে বলছি বিদা, আজকের কুয়াশা খুব ভয় ভয় লাগছে। রনি চিটাগং থেকে, আপু ঈদ মোবারক, আই এম ইউর নিউ ফ্রেন্ড, আর স্টোরিটা শুনতে অনেক ভালো লাগছে। মিরপুর থেকে তুষার লিখেছে, ঈদ মোবারক আপু, তোমার সাথে আর বিপির সাথে দেখা করা যাবে, আর আজকে অনেক ভয় পেলাম। শৈবাল লিখেছে, শুনছি একা আর ভয় লাগছে। মুশফিক লিখেছে, শামিন আপু ঈদ মোবারক, আর আজকের কুয়াশাটা যেন ঈদ ময়। হেলাল লিখেছে চাঁদপুর মোহনপুর থেকে, খুব ভালো লাগছে আজকে কুয়াশা। আফরোজা সুলতানা চিটাগং থেকে লিখেছে, কেমন আছি, খুব ভয় লাগছে। ইয়াসিন মিরপুর থেকে, আজকের গল্পটা আমার জীবনে শোনা সবচেয়ে ভয়ঙ্কর গল্প। আর সুমাইয়া লিখেছে গুলশান থেকে, সুইট শ্যামিন আপু জোস গল্প, আই লাভ ইউ। আর পার্থ লিখেছে, শ্যামিন আপু আই লাভ ইউ, আই লাভ সেতু, অনেক ধন্যবাদ। আয়েশা লিখেছে, চিটাগং থেকে, আপু প্রথম শুনছি আজকে, খুব ভয় করছে, আর আজকে আর ভুল হবে না। তানভীর লিখিতে আপনি অনেক ভয় লাগছে, ফোনও সাথে লিখিতে হাই শামিনা এই নম্বরে দারুণ জমেছে কুয়াশা, ফিলিং ফোন উইথ ফিয়ার অসম, থ্যাংক ইউ ফোনও ফ্যাকাল। আজকে এখানেই শেষ করছি এস এম এস পড়া, আরও যারা লিখেছেন অনেক ধন্যবাদ সবাইকে, আর সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আর আগামীকালকে আমার সঙ্গে আবারও কথা হচ্ছে গ্রামীণ ফোন প্রেজেন্ট বন্ধু আত্মায় সকাল 11:00 থেকে 2:00 পর্যন্ত, থাকছি জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান এবং অভিনেত্রী এবং মডেল কন্যা সুজানা কিন্তু। তো ঠিক আছে, সবাইকে আরও একবার ঈদ মোবারক জানিয়ে আমি সেদিন বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.